রাত তখন প্রায় 1:45 বাজে। উত্তরবঙ্গের ওই জেলায় ওই সময়ে এই একদম মার্চ জানুয়ারির সময় যে পরিমাণে ঠান্ডা লাগে তা কেবল উত্তরবঙ্গের মানুষই জানে। মধ্য জানুয়ারির এই ঠান্ডাটা কিরকম, তখন থেকে এক হিসেবে মাঘ মাসের শুরু। ওই 1:45 বাজে ওই প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি এবং আমির সাহেব এসে দাঁড়াই ঠিক ওই প্রাচীন ঘরটার সামনে। ওটাকে দেখলে মনে হয় মন্দির। এই প্রাচীন ঘরটা অনেকদিন যাবৎ খোলা হয় না, আনুমানিক 12-15 বছর। এবং এই জায়গার কথাই আমাদেরকে বলেছিল যে এইখানে বসেই ওই ভদ্রলোক যার নাম মিল্টন, সেই জায়গায় বসে তার মতো ধ্যান ধারণা করত, এটা আর কি তাদের পরিবার বলেছিল। এখন আমি সাহেব আমাকে বলেছিলেন উনি বাইরে থেকে কিচ্ছু দেখতে পাচ্ছেন না ভেতরে কি আছে, তাহলে উপায় একটাই, এই দরজা খুলে ভেতরে ঢুকতে হবে। এবং দরজা খুলে আমরা যখন ভেতরে ঢুকলাম, প্রথম দিকেই বোটকা একটা গন্ধ নাকের মধ্যে এসে লাগলো, এবং বোটকা গন্ধটা নাকে আসার সাথে সাথেই আমি শুধুমাত্র আমির সাহেবকে একটা রেসপন্স দিতে দেখলাম। উনি জাস্ট বলে উঠলেন যে আল্লাহু আকবার, মানে বারবার উনি রিপিট করছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তিনি বাইরে বেরিয়ে আসলেন। তা আমি দরজার ভেতরে জাস্ট এক পা দিয়েছিলাম, উনি পাশে ছিলেন, এই সাহসেই আমি দরজার ভেতরে এক পা দিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে উনি পিছিয়ে গেছেন আমিও বাইরে বেরিয়ে আসি, এবং ভেতরটা অন্ধকার হলেও কেমন যেন মনে হচ্ছে যে ভেতরের রুমটা একটা মুখ, এই মুখটা হা করে আছে শুধুমাত্র আমাদেরকে গেলার জন্য। ওই অন্ধকারে ওইরকমই লাগছিল, ওই অন্ধকারের মধ্যে আর বিকট অন্ধকার, বললাম না মনে হচ্ছে যে মুখ হা করে আছে আমাদেরকে গেলার জন্য। মিল্টনদের এই পুরান বাড়িটায়, এই পুরান এই অংশে, এই প্রাচীন ঘরটার মানে অস্তিত্ব কেন তা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমরা অনেক সময় এগুলো রাখি না, দরকার মনে হয় না, কারণ যখন একটা পরিবার পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তারা এই সমস্ত জিনিসপত্রগুলো রাখবে না, অতি স্বাভাবিক, এগুলো আমাদের বিশ্বাসের বাইরে। মন্দির ঘর রাখা তো প্রশ্নই আসে না। কিন্তু মিল্টন এই ঘরে কি করেছ সেটা জানার জন্য তো আমরা এইখানে এখন, তাই না? আমি সাহেবের রিয়াকশন আমি একদম ক্লিয়ার যে ভেতরে এখনো কোনো কিছু আছে, যে জিনিসটা না বাকি এবং শয়তানিতে ভরপুর। উনি কিছুটা সময় নিলেন ধাতস্থ হবার জন্য, ধাতস্থ হবার পরে তিনি আমার ডান খাতের উপর তার স্পর্শটা দিলেন এবং স্পর্শ দিয়ে বললেন এবার তুমি অন্ধকারে দেখবে। তখন আমি ওনার সাথে সাথেই ভেতরে ঢুকলাম, মানে উনি কিন্তু আমাকে স্পর্শ করে রেখেছেন। ভেতরে যখন ঢুকলাম আমি আপনাদেরকে বলি, আমার এমন লাগছিল যে আমার মাথার উপরে কি একটা মন ধরে রেখেছে, কিন্তু বাস্তবে ওই ঘরটা অন্ধকার, যদি কেউ দেখে সে দেখবে আমি অন্ধকারে হাঁটছি, কিন্তু আমি দেখছি এভাবে কেউ আমার মাথার উপরে মন ধরে আছে, এবং আমার মাথার উপরে মন ধরে রাখার কারণে আলোটা চারপাশে ছড়ালেও ঠিক আমার গলার নিচের অংশগুলোতে আলো একদমই কম, নাই বললেই চলে। কিন্তু আমার রূপটা এমন হয়ে গেল যে আমি ইনভিজিবল হয়ে গেছি আলোর কারণে, মানে আমি আমার চেহারা হাত পা কিছু দেখতে পাবো না, কিন্তু আমার চারপাশে আলোর একটা গোল এরিয়া থাকবে। যখন আমরা ওই ঘরে ঢুকি এবং আমি যখন দেখতে পাই, আমার সামনে ছিল একটা ওয়াল, আমি আপনাদেরকে বলি ওই ওয়ালটা দেখার পর আমি এইটুকু শুনতে পাচ্ছিলাম যে আমির সাহেব তিনি ধীরে 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 দোয়া পড়ছেন, কিন্তু তিনি আমাকে ইশারা দিয়েছিলেন দোয়া পড়ার জন্য, কিন্তু আমার মুখ দিয়ে দোয়া আসেনি তখন। আমি দেয়ালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম এখনো যেন মনে হচ্ছে যে অল্প কয়েকদিন আগেই এই দেয়ালে এই নকশাটা আঁকা হয়েছে। নকশার ঘর হচ্ছে 18, 18 ঘরের প্রথম ঘরে একটা মূর্তি আঁকা, দ্বিতীয় ঘরে বাইনারি কোড, তৃতীয় ঘরে বাইনারি কোড, চতুর্থ ঘরে মন্ত্র, পঞ্চম ঘর থেকে একেবারে আড়াআড়ি নিচ পর্যন্ত, যেন মনে হচ্ছে এইখানে আরোহণ, এইখানে বিচরণ, এইখানে অবস্থান সে এন্টিটির। দেয়ালে নকশাটা যেন জীবন্ত একেবারে, দেয়ালে যেভাবে নকশাটা ফুটে উঠেছে, যেন যে এন্টিটি সেখানে আসীন, সেখানে বসা, সে যেন মুভ করছে, যেন অ্যানিমেশন, যেন সে মুভ করছে, সে যেন জীবিত। এরকম লেখাগুলো টলমল করছে, যেন জাস্ট কেউ লিখছে এখনই। এবং যে স্কোয়ার শেপের নকশার ঘর, 18 ঘরের নকশা, এক একটা লাইন, এক একটা স্ট্রেট লাইন, এক একটা বক্স যেন জীবন্ত। আমি একটু সামনে আগালাম। আমার এবং সেই ওয়ালের মধ্যে ডিস্টেন্স তখন 2 হাত কি 2.5 হাত, এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একেবারে মাঝখানে একটা মূর্তি আঁকা, এবং সেই মূর্তিটা তার হাতে ধারালো কিছুর মধ্যে মানুষের মাথা গাঁথা, এবং তার মুখ দিয়ে দুটো সাপ বেরিয়ে আছে, তার চোখ জল জল করছে, এবং দুটো সাপ বেরিয়ে আসার পরও তার ঠিক দুটো সাপের নিচ দিয়ে দুটো দাঁত বেরিয়ে আছে, যেন ভ্যাম্পায়ারের দাঁত বা সিংহের দাঁত বা কুকুরের দাঁত বের হয়ে আছে এভাবে। এবং আমার কেন জানি মনে হলো যে ওই নকশার মধ্যে ওই সময় জীবন্ত ওই এন্টিটি আমাকে দেখছে রীতিমতো, অ্যাজ ইফ তার মুভমেন্ট আমি ধরতে পারছিলাম ওই সময়। আমি সাহেব আমার আমার কাঁধের উপর আবার তার পরশ দিলেন, পরশ দিয়ে উনি শুধু আমাকে এটুকু বোঝালেন এইদিকে এখন তাকিও না, তুমি অন্যদিকে তাকাও। এবার যখন আমি বুঝলাম যে আমাকে অন্যদিকে তাকাতে বলছে, সেই দিকে তাকানোর পরে আরো একটা রুমের দরজা, দরজার কিন্তু কাঠের কোনো অস্তিত্ব নেই, মানে কলকব্জার কোনো অস্তিত্ব নেই, এগুলো সব ঘুনে খেয়ে মেয়ে কিচ্ছু রাখেনি। দেয়ালে কিন্তু পরস্তরের অবস্থাও খুব খারাপ, রং নেই একদম। ওই দরজাটা একেবারে খাঁখা অন্ধকার করছে, ওই যে বললাম না আমাদের হাতে কোনো আলো নেই, কিন্তু আমি একটা আর্টিফিশিয়াল আলো দেখতে পাচ্ছি আমি সাহেবের কারণে, তার দৃষ্টিতেই মনে হয় দেখছি আমি। তিনি আমাকে বললেন, এই যে রুমটা আমরা দেখছি না, এই রুমের মধ্যে সেরে ঘটেছে, বাইরে সবকিছু বাদ দাও তুমি, কিন্তু ভেতরে ঢোকার পরে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে কি জানো, এই শেরেকের সর্বপ্রথম আলামত যেটা সেটাকে ধ্বংস করে দেওয়া। তিনি আমাকে বলেছিলেন আসার সময় লোহা জাতীয় কিছু নিয়ে আসতে, কারণ তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে এই জায়গায় অবশ্যই খারাপ কোনো কিছু থাকতে পারে, যে জিনিসটা থাকতে পারে তিনি যেটা আন্দাজ করেছিলেন যে অবভিয়াসলি একটা নকশা এই জায়গায় কাজ করছে, এবং সেই নকশায় আধীন যে তার কোনো মূর্তি তৈরি করা হয়েছে, এবং তার মূর্তির সামনেই কোনো না কোনো ভাবে বলি দিয়েছে তারা। এখন মিল্টন বলি দিয়েছে না মিল্টনের আশপাশের লোকজন কে কেউ জানে না, কিন্তু এটা শুধুমাত্র আমি সাহেবের ধারণা, কারণ ওই পরিবারটা মিল্টনের পরিবারটা সাফার করছে কিন্তু অন্যভাবে। তারা কিন্তু আদৌ এখন পর্যন্ত জানে না যে মিল্টন কোনো কিছুর মধ্যে জড়িয়ে আছে কিনা, শুধুমাত্র আমি জানি এবং আমি সাহেব জানে। এই দরজাটা খোলার কথা আমি সাহেবই বলেছিলাম, কারণ মিল্টন এইখানে বসেই, যে বললাম 10-12 বছর আগে থেকেই এখানে বসে সে ধ্যান ধ্যান করত, এবং ওই যে মানুষের সে টুকটাক সাহায্য করত ঠিক এরকম। কিন্তু এখন অবস্থা কিন্তু একদম অন্যরকম। ওই অন্ধকার ঘরের ভেতরে যখন আমরা ঢুকলাম, আমি স্পষ্ট দেখতে পেলাম দেয়ালের সাথে একেবারে দেয়াল লাগোয়া ওই বিশ্রী মূর্তি, যে মূর্তির যে মূর্তিটা দেখলে গা গুলিয়ে আসে একেবারে রীতিমতো। ওর চোখগুলো মনে হচ্ছে যেন আমাকে ঠিকরে 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 এক্ষুনি খেয়ে ফেলবে, মানে ওর চোখ এত বেশি জল জল করছে। ওর হাতের মধ্যে ওই যে বললাম আমি আগের দরজার পাশের দেয়ালে দেখলাম যে তার হাতের মধ্যে একটা ধারালো কোনো কিছু হতো মানুষের মাথা, এইখানেও সেম, কিন্তু বিশ্বাস কর মানুষের মাথার বদলে ওইখানে একটা খুলি, ওটা মানুষের খুলি না কিন্তু আবার কোনো না কোনো পশুর, কোনো না কোনো ডোমেস্টিকেটেড পশুর, কুকুর হতে পারে অথবা ছাগল হতে পারে, বোঝা যাচ্ছে না কারণ এত দিন হয়ে গেছে এবং এই ঘরটার মধ্যে একটা শুটকির মতো গন্ধ, জাস্ট একটা শুটকির গন্ধ, অ্যাজ ইফ এইখানে কেউ শুকিয়ে 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 প্রথমে গলেছে এরপরে শুকিয়ে গিয়ে একেবারে সেই দুর্গন্ধটা রেখে গিয়েছে যেটা শুটকি থেকে আসে। যদি আপনি শুটকি একটা ঘরে আটকে রাখেন ওপেন স্পেসে, কিছুদিন পর ঢোকার পরে এই গন্ধটা আপনি পাবেন। ওই মূর্তিটার জিহ্বার মধ্যেই আমি দেখতে পেলাম আরো দুটো কাগজ একেবারে পেঁচানো, কাগজগুলো এমন ভাবে পেঁচানো জিহ্বাটা বের হয়ে আছে যেমন এরকম করছে, সেটা যেন ভেঙাচ্ছে আমাদেরকে। ওই জিহ্বার মধ্যেই দুটো নকশা, জিহ্বার উপরে এবং দুটো নকশা জিহ্বার ঠিক মানে নিচের সাইডে, এমন ভাবে এই চারটার নকশা তার জিহ্বাটার মধ্যে পেঁচানো সুতো দিয়ে, সুতো দিয়ে পেঁচানোর পরেও এই নকশার উপরে এমন কোনো কিছু ঢেলে দিয়েছিল যাতে নকশা যাতে কোনো মতেই অন্য কোনো কিছু দ্বারা নষ্ট না হয়, মানে এখানে যাতে প্রিজার্ভ কন্ডিশনে যাতে একদম থাকে। তখনই কাদার মধ্যে যখন অনেক কিছু বা অনেকগুলো মাছ বা পোকামাকড় একসাথে হাঁচর পাচর করলে যেরকম শব্দ হয়, ঠিক এরকম একটা শব্দ হলো ঠিক ওই ওয়ালটার দিকে, যে ওয়ালটা এই মুহূর্তে আমার বাম দিকে, এবং এই ওয়াল লাগোয়াই পাশের ওয়ালে আমি কিন্তু প্রথম দিকের নকশাটা দেখেছিলাম ঘরে ঢুকেই। ওই হাঁচর পাচর শব্দ হওয়ার কারণে যখন আমি ওদিকে ঘুরে তাকাই, ওই তাকানোর আগ মুহূর্তে আমি সাহেব সাথে সাথে আমার ঘরের মধ্যে হাত দেন, কারণ যাতে আমি না চমকে উঠি। আমি দেখতে পাচ্ছিলাম ওই ওয়ালটায় এমন এক জিনিসের আবির্ভাব, যে জিনিসটা হচ্ছে ঝুলন্ত লিকুইড। এই লিকুইডটা এমন ভাবে লিক লিক করছে দেয়ালের মধ্যে যেন মনে হচ্ছে এগুলো সব রক্ত, এবং এই রক্তগুলো খাচ্ছে পোকামাকড় বসে বসে, এবং এই রক্তগুলোর সাথে চামড়া মাংসের টুকরা ইটা সেটা অনেক কিছু মেশানো। কিন্তু যতক্ষণ আমি তাকিয়ে আছি, আমি সাহেব আমাকে ধরে রেখেছেন, অতক্ষণই দেখতে পাচ্ছি ধীরে 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 এই এই হাঁচর পাচরটা, এই লিকুইড কন্ডিশনটা ধীরে ধীরে গায়েব হচ্ছে, এবং যখন সেটা গায়েব হচ্ছে তখন প্রকাশ পাচ্ছে একটা ময়ূরের অবয়ব, দেয়ালের মধ্যে একটা ময়ূরের অবয়ব খোদাই করা, এবং ওই ময়ূরের অবয়বের উপরে এমন একজন বসে আছে যার মাথাটা মানুষের মতো, কিন্তু তার নাকের বদলে সেখানে হাতের সুর, তার কানের অংশটা মনে হচ্ছে যেন পাখির কান, তার পায়ের পাতার অংশটা যেন মনে হচ্ছে মানে হাঁস, এবং তার দুই হাত যেন মনে হচ্ছে কুমিরের হাত। এই ময়ূর, এই ময়ূরের উপরে আসীন সেই চিহ্নটা এর নিচে স্পষ্টভাবে লেখা আছে বেশ কয়েকজন মানুষের নাম। এই নামগুলো লেখা আছে কিন্তু সংস্কৃত ভাষায়, যার কারণে আমি সে বুঝতে পারলেন নামটা, কিন্তু উনি ধরতে পারছেন না যে কাদের নাম, উনি বুঝতে পারছেন যেগুলো মানুষের নাম, কারণ এইখানে অন্য কোনো কিছু লেখা থাকলে দুই তিনটা সিলেবল লেখা থাকতো না জাস্ট, বা দুই তিনটা হরফ লেখা থাকতো না। বাইনারি কোডের কথা যে আমি আপনাদেরকে বলেছিলাম, তখন অজস্র বাইনারি কোড থাকতো এখানে, মানে লম্বা লম্বা বিশাল বিশাল সব লেখা, কিন্তু এটা তেমন ছিল না। এবং ময়ূরের ট্র্যাজেক্টরি দেখে আমিও বুঝতে পারছিলাম যে ময়ূর এই লোকগুলোকে মারার জন্য এসেছে। কেন বলছি, কারণ মানে এমন ভাবে জিনিসটা সিম্বল করা বা এমন ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে, ওই যে নামগুলো লেখা, আমি আবারও বলছি আমি সাহেব জানা না যেগুলোর নাম কিনা, বা আমিও না, কারণ সংস্কৃত ভাষা সম্পর্কে দুজনের একজনের আইডিয়া নেই, কিন্তু ময়ূরের অবয়বটা দেখে বোঝা যাচ্ছে যে ময়ূর এটাকে ঠোকরাচ্ছে, যেভাবে আমরা আমাদের হাঁস মুরগিগুলো মানে জিনিসপত্র ঠুকরিয়ে খায় এইভাবে, এবং এই ঠুকরানো মানে হচ্ছে আঘাত করা। তখন এই 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 ধরনটা দেখেই আমি এবং আমি সব আন্দাজ করতে পারি যে ওগুলো নাম, এগুলো জাস্ট নাম। আমি সাহেব আস্তে করে আমাকে বললেন, রডটা নিয়ে আসো। আমি ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়েই যখন রডটা নিলাম, রডটা কিন্তু আমি মাটির উপরে ফেলে দিয়েছিলাম আমার বেখেয়ালেই, যখন এই ঘরের দরজা খুলতে যাব প্রচন্ড ঠান্ডার কারণে বেখেয়ালে, ওই রড তুলে যখন আমি আবারও ওই যে পুরাতন ঘরটা, এই ঘরটার দিকে ঘুরে যখন তাকালাম, আমার তো দেখার কথা আমি সাহেবকে এবং ওই ঘরের ভেতরের অংশটাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি সাহেব তা আছেন, কিন্তু তার পেছনে ওই ময়ূরের চোখ, যেন ওই ময়ূরের মাথাটা একটা মানুষের কোমর সমান, মাথা থেকে কোমর সমান, এত বড় তার মাথা, এবং তার চোখটা জাস্ট চোখটা তাকাচ্ছে তার এক সাইডের চোখ দিয়ে। আমি শুধু আমি সাহেবকে বললাম, পেছনে দেখেন, পেছনে পেছনে দেখেন। তো তিনি আমাকে বললেন যে আমার পেছনে কেউ নেই, যা দেখা তুমি দেখছ, তুমি এদিকে আসো, এটাকে ভাঙো, সবার আগে এই কাজ করো, আগে এই শয়তানের মূর্তি ভাঙো, এই নাপাকের গোড়াটাকে আগে ভাঙো, এরপরে বাকি সবকিছু দেখা যাবে। যখন আমি ভেতরে ঢুকলাম এবং ওই প্রথম ওয়ালটা পাস করতে গেলাম, যে প্রথম ওয়াল আমি নকশা দেখেছিলাম, বললাম না 18 ঘরের নকশা, এই ওয়ালটায় ঠক ঠক করে শব্দ হয় এবং ঠক ঠক করে শব্দ হওয়ার কারণে আমি থেমে যাই। আমি থেমে যাই, কিন্তু আমি আবার এটাও লক্ষ্য করি যে আমি সাহেব এমনভাবে তাকালেন যে ওই ওয়ালের বাইরে কেউ দাঁড়ানো, এবং আমি সাহেবের চোখটা জাস্ট মনে হচ্ছে যে ওনার দৃষ্টিটা, ওনার তো চোখ দিচ্ছি না আমি, মানে ওনার দৃষ্টিটা যেন আরো সজাগ হয়ে উঠেছে। ওই ঠক ঠক শব্দের সময় যখন আমি থামলাম, তখন মনে হলো একটা বাতাসের দোল মাথার উপর দিয়ে দিল আমাদের, জাস্ট আমাদের মাথার উপর দিয়ে দিল, এবং মানে একটা বিকট একটা শব্দ হয়, এবং শব্দটা আসে ওই মূর্তির ভেতর থেকে। ওই শব্দটা হবার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠেছিলাম সেদিন, কিন্তু আমি সেই সাথে সাথে আমাকে ধরে ফেলেন, ধরে ফেলেই তিনি আমাকে শুধু একটা কথাই বলতে থাকেন, মূর্তিটা ভাঙো। কিন্তু যখনই রড দিয়ে প্রচন্ড জোরে বাড়ি মারতে গেলাম, মনে হলো যে আমি রড দিয়ে রডের উপরে বাড়ি মেরেছি, এত বিশ্রী ভাবে আমি আমার হাতে ব্যথা পেলাম, কিন্তু মূর্তি কিচ্ছু হয়নি, মূর্তির কিচ্ছু হয়নি। যেন মনে হলো যে মূর্তি এটা মাটির মূর্তি না, এটা রডের মূর্তি, মানে এটা লোহার মূর্তি, এটা তো ইম্পসিবল, এটা তো সম্ভব না, এটা ব্রোঞ্জ না, এটা মাটির মূর্তি, এটা কোনো মানে এটা জাস্ট একটা মূর্তি যেটা একটা মানুষ তৈরি করেছে, মানে যে যার কোনো ধারণা নেই কোনো কিছু তৈরি করার। তো যখন এরকম হলো, আমি আমার হাতে প্রচন্ডভাবে ব্যথা পেলাম, এবং আমাদের চারপাশ থেকে বিশ্রীভাবে হাসির শব্দ ভেসে আসতে লাগলো, বিশ্রীভাবে হাসির শব্দ, যে শব্দটা সাধারণ মানুষ শুনতেই পারবে না, আমার মতো লোক ইউজড, কিন্তু একটা মানুষ সহ্য করতে পারবে না এরকম বিশ্রী হাসির শব্দ। এবং দরজার সামনে মাটির উপরে কোনো কিছু একটু পরপর পড়ার শব্দ, যেন মনে হচ্ছে মাটির তলাই ছুঁড়ে মারছে কেউ। আমি আমার হাতে যে ব্যথাটা পাই, ওই ব্যথাটা থেকে সামনে উঠতে যাব, এমন সময় আমি সাহেব আমাকে বললেন, এদিকে তাকিয়ে দেখো। তিনি আমাকে ইশারা দিচ্ছিলেন ওই মূর্তির সর্ট অফ মাথার নিচের অংশে, এই মূর্তির যে গঠন, এটা একটা মানুষ কোন রকম তৈরি করেছে, মানে কোন রকম পারফেক্ট না, বাট একটা শেপ দিতে পেরেছে শুধুমাত্র, এবং ওই মূর্তির মাঝখানের অংশটা, শরীরের ওই মাঝখানের অংশটার মধ্যে গিনি 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 ভাবে কিছু একটা লেখা, এবং সেইখানে একটা চক্র ঘুরছে রীতিমতো, লাইন ধরে পিঁপড়া যেভাবে ঘোরে না, ওই চক্রের মধ্যেই পিঁপড়া রীতিমতো ঘুরছে, গোল হয়ে সার্কেল করে করে, আনুমানিক আমার হাতের, আমার এক বিঘত হাত সমপরিমাণ গোল এই সার্কেলটা। এবং এই সার্কেলটার মধ্যেই পিঁপড়াগুলো একটার পিছনে একটা লাইন দিয়ে ঘুরছে। আমি আমির সাহেবের কারণে দেখতে পাই সেইখানে একটা চক্র যেমন বিদ্যমান, ঠিক তেমনি প্রবল ভাবে এইখানে ওই শয়তানের প্রভাব। এইখানে শয়তান কোন গোলাম পাঠায়নি, এতক্ষণ পর্যন্ত আমার ধারণা যেটা ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে জিন থাকতে পারে, জিন মানে এটা গোলাম, কারণ আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি ঘটনা কি হয়। কিন্তু এইখানে কোনো এক কারণে গোলাম নেই। যখন এইখানে গোলাম নেই তখন আমি না পেছনের দিকে সরে আসি, জানেন। আমি যখন রিয়েলাইজ করলাম যে এখানে কোনো গোলাম নেই, আমি সেভাবে রিয়েলাইজ করলাম এবং আমরা দুজনে পেছনে চলে আসছি। কারণ এই মুহূর্তে আমাদের চোখের সামনে যে মূর্তিটার সাথে শয়তানের একটা যোগসূত্র, এই মূর্তিটা প্রবলভাবে অ্যাক্টিভ, এবং এই মূর্তির শরীরে যত কিছু আঁকা, এমনকি যে মুখে যে চারটা নকশা উপরে জিব্বার তালুতে এবং জিব্বার পেছনের সাইডে দিয়ে র‍্যাপ করা কোনো কিছু দিয়ে, এই সব কিছু করা হয়েছে মানুষের রক্ত দিয়ে। এবং ওই যে মিল্টন খোঁজ কেউ পায়নি, মিল্টন তো তার ধ্যানে ছিল, বুঝি বললাম না, মিল্টন তো রাস্তা থেকে সরে যাচ্ছিল, মিল্টন তাহলে মিল্টন গেল কই? 10-12 বছর ধরে মিল্টনের কোনো খোঁজ নেই, এমনকি মানুষজন শুধুমাত্র এটাই জানে যে মিল্টন ছাড়া এইখানে কেউ এসে কখনই আড্ডা মাড্ডা দেয় না। মানুষজন ধরতো যে আড্ডা মাড্ডা দেয়, কিন্তু মিল্টনের পরিবার যত সে ধ্যান জ্ঞানে আছে এখানে, সে বলতো যে সে এখানে ধ্যান জ্ঞান করছে। কিন্তু শেষবার যখন মিল্টন রাতের বেলা বাড়ি থেকে বাইরে যায়, তারপর দিন সকাল থেকে তো সেম আগের মতোই ওই ঘরে তালা দেওয়া। কিন্তু মিল্টনের তো কোনো খোঁজ নেই। মানুষজন মনে করেছিল, এমনকি তার পরিবারও মনে করেছিল, মিল্টন তো আগে ভাগে বাজে ভাজে গায়েব হতো, ওইভাবে গায়েব হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে সেই জন্য, এবং ভুলভাল কথাবার্তা বলে, এই জন্য কেউ কেয়ার করেনি। কিন্তু একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন করতে করতেই 10-12 বছরেও কেউ বুঝতে পারেনি যে এই ঘরের মধ্যে যাকে বলি দেওয়া হয়েছিল ওইটা মিল্টনই ছিল। শরীর কাঁপে ভয়ে, জানেন, ভাবতে গেলে শরীর কাঁপে ভয়ে। ওই যে নকশা, 18 ঘরের নকশা, ওই সমস্ত কিছু মানুষের রক্ত দ্বারা তৈরি। এই জন্যই তো ছাপটা স্টিল এমন ভাবে লেগে আছে যেন মনে হচ্ছে যেগুলো জাস্ট গুঁড়ো করার লাল রং, যেটা এমন রং যে এখন আর লাল না, জাস্ট একটু মনে হচ্ছে যে খয়েরি বা একটু চকলেটের মতো, জাস্ট গুঁড়ো করা। সাদা সাদা গুলো মাথার মধ্যে আসতে লাগলো যে আমি তো ঢুকে যে নকশা দেখলাম এটা এরকমই গুরু গুরু করা রং ব্যবহার করা, মনে হচ্ছে যেন এগুলো সব গুরু রং, এবং রংগুলো লাল ছিল কিন্তু ধীরে 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 রংগুলো এখন বদলে চকলেটের মতো হয়ে গেছে, কফির মতো হয়ে গেছে। এইসব কিছু মিল্টনের রক্ত। পায়ের নিচে না সাথে সাথে তাকালাম ডরে, ভয়ে, যে পায়ের নিচে আবার ডেড বডি আছে কিনা আশপাশে পড়ে। কারণ এখন রিয়েলাইজ করতে পারলাম যে এই যে শুটকির মতো গন্ধটা, এটা মানুষেরই পচা শরীরের অংশের, এখন এটা হতে পারে রক্তের কারণে। কিন্তু তাকালাম চারপাশে, কিন্তু কোন আলামত নেই মানুষের শরীরে। এমনকি ভালো করে বোঝার চেষ্টা করলো আমির সাহেব নিজেও, ওই মূর্তির ধারালো হাত, মানে হাতে ধরে রাখা ধারালো অংশের উপরে যে খুলিটা, সেটা মানুষের কিনা, কিন্তু সেটা তো আয়তন একটা টেনিস বলে সমপরিমাণ, তাহলে সেটা মানুষের মাথা হতেই পারে না, মিল্টন তো দূরের কথা, তাহলে মিল্টন কোথায়? আমি সাহেবকে জিজ্ঞেস করলাম, মিল্টন কোথায় তাহলে? এইখানে তো কোনো আলামত নেই, আর এখানে যে আলামত আছে সব শয়তানি আলামত। চেষ্টা করে দেখেন না কিছু দেখতে পান কিনা। তা আমি সাহেব আমাকে বললেন, যদি আমি এই জায়গার কোনো কিছু দেখতে যদি চাই, আমাকে এই সমস্ত কুফরকে দেখতে হবে, আমাকে এই সমস্ত শেরেকি কর্মকাণ্ড দেখতে হবে, এটা আমাদের জন্য খুব কষ্টের, তবুও আমাদেরকে এখন এখানে ভালো করে আরো একবার চেষ্টা করতে হবে মূর্তিটা ভাঙার। আগে মূর্তিটা ভাঙি আমরা, শয়তান বুঝুক যে তারা এমন এক জায়গায় এসেছে যে জায়গাটায় তাদের থাকারই কথা না, তাদেরকে ডেকে আনুক, এটা যে ডেকে আনেছে তার ব্যাপার। কিন্তু এইখানে তাদেরকে কোন রকম বিচরণ আমরা করতে দেব না, সুতরাং চেষ্টা করো একবার, দেখো ভাঙতে পারো কিনা। আমি আমার হাতে রডটা নিয়ে আরেকবার সুইং করলাম, মানে আরেকবার মারার জন্য, মানে ভাঙার জন্য, কিন্তু একই ঘটনা ঘটলো, যেন মনে হলো যে একটা লোহার উপর আমার পায়টা মেরেছি লোহা দিয়ে, এবং ওই বিকট শব্দে এবং ওই বিকট ধাক্কায়, মানে ভাইব্রেশনে আমার হাতে প্রচন্ড ভাবে আমি ব্যথা পেলাম। ওই ব্যথা আমি সহ্য করতে পারছিলাম না তখন, আবার ওই ব্যথায় যে সময় আমি কুকড়াচ্ছিলাম, ওই সময় আমার মনে হলো আমি কি যেন দেখছি, আমি দেখতে পাচ্ছি একটা গাটার। গাটার হচ্ছে কি? আমরা তো পুরাতন রান্নাঘর বা পুরাতন ড্রেন সম্পর্কে জানি, বেশি বড় হয় না, ছোট হয়, 4-5 ইঞ্চি লাইনের, 4-5 ইঞ্চি চওড়া একটা লাইন হয় গাটার, ছোট গাটার পানি যাওয়ার জন্য, এরকম একটা গাটার। এটার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এটার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এবং এমন মনে হচ্ছে যে এটার সাথে রক্তের সাথে একটু তেলও যাচ্ছে মানুষের, এবং কেমন যেন এটা গন্ধ নাকে লাগলো। কিন্তু আমি আমি সাহেবকে যখনই কথাটা বললাম, তিনি আমাকে বললেন যে এই ঘরে কোনো গাটার নেই, এই ঘরে এই মুহূর্তে মানে তরল কোনো কিছু নেই। আমি তাকালাম ওই মূর্তিটার দিকে, আমি এগিয়ে গেলাম। আমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করছিল, যেটা প্রশ্ন করি, আমি এগিয়ে যে মূর্তিকে জিজ্ঞেস করলাম, কে রে তুই? আমি সব আমাকে সাহায্য বললাম যে তুমি এই কাজ করতে পারো না, তুমি এই কাজটা করো না, তুমি ডিরেক্ট কন্ট্যাক্ট এস্টাবলিশ করো না এবং মূর্তির সাথে কথা বলো না। তখন আমি আমি সাহেবকে থামিয়ে দিয়ে বললাম, ও তো এখানে জাগ্রত না, ওরা কত জাগ্রত এইটা ওইটা, তাহলে এক কাজ করুক না, দেখাক যে সে জাগ্রত। এক কাজ কর, আমি প্রশ্ন করলাম, এক কাজ কর, এই মূর্তিটা নাড়িয়ে দেখা যা, তুই অনেক শক্তিশালী না, নাড়া এই মূর্তির একটা অংশ, নাড়া তুই, যা নাড়িয়ে দেখা আমাকে, নাড়িয়ে দেখা, তাহলে আমি বিশ্বাস করবো যে তোর অস্তিত্ব আছে, নাড়া। আমি এইভাবে যখন কথা বলছিলাম, আমার এই ধরনের কথাবার্তা আমি সে ভালোভাবে নিচ্ছিলেন না, তিনি আমাকে বারবার বাধা দিচ্ছিলেন। এমন সময়ই প্রায় কিছুক্ষণ পরে ক্ষণিকের জন্য মনে হলো যেন মাথাটা একটু নড়ে উঠলো, আসলে নড়ে উঠেনি, এটা হচ্ছে আমার দেখার ভুল। আমি তখনই বারিয়ার না মেরে, রড আমার হাতে ছিল, আমার হাতে প্রচন্ড ব্যথা, কিন্তু বারিয়ার না মেরে দুই হাত দিয়ে রড পাতালি করে ধরে, যেভাবে কুতো দেওয়ার মতো হয় না, এইভাবে খাইয়ের মতো দিলাম একেবারে মাথাটা বরাবর। কিন্তু আবারও ঠক করে একটা শব্দ হলো এবং আমার হাতে ঝিনঝিন ধরে গেল। তখনই আমি আর পারছিলাম না, আমি এবং আমি সব যখন আবার বেরিয়ে আসব, ঠিক পেছনে দরজা দিয়ে এক পা দেওয়া বাকি, ঠিক পেছন দিক থেকে একটা ভ্যাংচানো হাসি আসলো। ওই ভ্যাংচানো হাসি আসার পর আমি সে পেছনের দিকে ঘুরে তাকালেন, পেছন দিয়ে ঘুরে তাকিয়ে তিনি কিছুটা দেখলেন, দেখার পরে তিনি শুধু আমাকে আস্তে করে বললেন, বাইরে বেরিয়ে আসো। ওই এক কদমই বাইরে দেওয়া দরকার, তখন ওই এক কদমই দিলাম, কিন্তু ধনটা বুঝতে পারলেন বাইরে বেরিয়ে আসাটা জরুরি, কারণ ওই পরিবেশটা আমাদের জন্য না, ওই পরিবেশটা ওই জায়গাটা শয়তানের, তখন যাকে এখানে ডেকে এনেছে তার, এবং সেই জায়গায় শান্তি পাওয়ার তো প্রশ্নই আসে না। ওই রুম থেকে আমরা যখন বের হয়ে এলাম না, এই কনকনে ঠান্ডাটা তখন অনুভব করলাম, এবং তখন টের পেলাম যে আমি ঘেমে গিয়েছি একেবারে। আমির সাহেব স্পষ্ট বললেন, ঠিক আগের মতো করে তালাবদ্ধ করে দাও। তালাবদ্ধ করলাম? আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, কেন তালাবদ্ধ করলাম কেন? আমির সাহেব বললেন, এখন পর্যন্ত মানুষজন জানে না এখানে কি আছে। এখন যদি মানুষজন এটা জানতে পারে, তোমাদের দেশে মানুষজন ভালো না, এই পরিবারটার আশপাশের লোকজন তো সমস্যা হচ্ছে, তখন অহেতুক মিল্টনের কারণে মিল্টনের পরিবার বিপদে পড়ে যাবে। এটা আমাদেরকে চেপে রেখে ধীরে সুস্থ করতে হবে, যাতে করে আশপাশের মানুষজন কেউ যাতে না জানে। আমি আমির সাহেবকে বললাম, আচ্ছা ঠিক আছে। একেবারেই আজকে আমি আপনাদেরকে সেই ঘটনাই বললাম, একদম ওই জায়গা থেকে, মিল্টনদের বাড়ির। ওই দিন আমাদের রাতের বেলা ইচ্ছা একটাই ছিল, ওই ঘরে ঢুকে আগে দেখার মিল্টন কি করেছে। তবুও আমি সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একটা রড নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি সাসপেক্ট করেছিলেন ভেতরে কিছু হয়েছে জঘন্য। কারণ ওই স্ট্রাকচারটা, ওই পুরাতন ঘরটা বা ওই পুরাতন ওই রুমের মতো স্ট্রাকচারটা উনি বাইরে থেকে রিড করতে পারছিলেন না ভেতরে কি আছে। আমরা মিল্টনদের বাড়িতে গিয়েছিলাম মিল্টনের পরিবারের অনুরোধেই। মিল্টনের বড় বোন ঢাকায় থাকতেন তার স্বামীর সাথে, তাদের দুজন সন্তানও আছে। কিন্তু মিল্টনের এই পরিবারের প্রত্যেকটা লোক যেমন তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে ইদানিং, সেই সাথে প্রত্যেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল এবং সেই সাথে প্রত্যেকেই মারাত্মকভাবে কোনো না কোনো বিপদ আক্রান্ত, এবং আশপাশের লোকজনেরও। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হেল্প নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কম বেশি কেউ কোনো এক অদ্ভুত কারণে বলতো যে আপনাদের সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যাই ডিলিট করা যাচ্ছে না, আপনারা মনে হয় সবাই অসুস্থ, অদ্ভুত কারণে কথা বলতো সবাই। যখন প্রথমবার আমি মিল্টনের বোনকে দেখি, মিল্টনের দুলাভাইকে দেখি, তখন আমার মনে হয়নি যে তারা এরকম কোনো কিছু তারা আক্রান্ত। কিন্তু মিল্টনের বোন এই কথা বলেছিল আমাকে যে সবাই একই কথাই বলে যে আমরা অসুস্থ, আমাদেরই শরীর খারাপ, আমাদের উপর কোনো বিপদ আপদ নেই। ঠিক এই কথাটাই আমি সাহেবকে একটা স্ট্রাইক করে যে তার মানে সবাই অসুস্থ না, সবাইকে দেখানো হচ্ছে, যেই দেখার চেষ্টা করে তাকেই দেখানো হয় এরা সবাই অসুস্থ। তার মানে এখানে যেই আছে সে একেবারে এমনভাবে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে, দেখাচ্ছে সবাইকে যেন রোগ। এবং তাদের অনুরোধেই আমরা এসেছিলাম উত্তরবঙ্গের ওই জেলায় ওই মধ্য জানুয়ারির রাতে, অবশ্য রাতে না, বিকেলই এসেছিলাম, কিন্তু আমাদের থাকা পড়বে আর এক রাত। এখন আমি আপনাদেরকে বলবো কি হয়েছিল শুরুর ঘটনা, এই মিল্টন কে, কেন এই ঘরের মধ্যে এত কিছু হয়েছে, এবং কেন মিল্টনের পরিবার সাফার করছে এবং আশপাশের লোকজন সাফার করছে, এবং কেন চারপাশের লোকজনকে বলা যাবে না এখন যে এখানে কি ঘটেছে। কারণ ওই যে আমরা বুঝি কম নাচি বেশি। তাহলে শুনুন, এই সব ঘটনার সূত্রপাত কোন জায়গায়। মিল্টনদের পরিবারের ইতিহাসটা একদম জট পাকানো, কেননা তাদের পরিবারের গোড়াপত্তন তিন ভাই থেকে হয় এবং এই তিন ভাই ছিলেন হিন্দু। দেশ বিভাগ যে সময় ঘটে সেই সময় দুই ভাই ভারতে চলে গেলেও মিল্টনের দাদা তিনি দেশে থেকে যান এবং সিস্টেমেটিক ওয়েতে তার কনভার্সন হয়, এবং কনভার্সন হওয়ার পরে তিনি মুসলমান হন এবং তার পরিবার এখানে সেটেল থেকে যায়। বাকি দুই ভাই এখন আমার জানা মতে তাদের বসবাস ভারতে। মিল্টনের বাবা যে ছিল তিনি বিবাহিত থাকা অবস্থাতেই ধর্মান্তরিত হয়েছে, না সবার মতো ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিলেন। কিন্তু তারা যখন ইসলাম ধর্ম কবুল করবে, যে সময়টা কবুল করবে, তার মাস খানেক আগেই মিল্টনের জন্ম হয় এবং মিল্টনের যখন জন্ম হয় তারা মিল্টনের নামটা যখন রাখে তখন কিন্তু তারা ওই হিন্দু রীতি মোতাবেকই একটা নামের সাথে মিল্টনের এই নামটা রেখে দেয়। কিন্তু যখন তারা কনভার্সন হলো, তাদের কনভার্সন হলো এবং তারা ইসলাম কবুল করলো, ইসলামের ছায়াতলে এলো, তখনও ওই নামটা, পুরো নামটা বাতিল হয়ে গেল, মিল্টন নামটা কিন্তু থেকে গেল, যে নামটাকে তারা কিন্তু আর পরিবর্তন করেনি। মিল্টনের আগে যে শব্দগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এখন মনসুর আহসান মিল্টন, কিন্তু ওই যে মিল্টন পূর্বে ছিল কি জানেন, কৌশিক চন্দ্র মিল্টন। যাই হোক, তো এই নামটা, মিল্টনের নামটা কিন্তু থেকে গেল পেছনে, এবং মিল্টনদের পরিবার বড় হতে লাগলো। মিল্টনের দাদা মারা গেল, মিল্টনের বাবা সংসার চালাচ্ছে, তাদের বেশ ভালো অবস্থা ছিল। যে বললাম ভাইয়েরা চলে যাওয়াতে জমজমা ছিল, এলাকার লোকজন এটা কিন্তু খুব ভালো করে জানতো যে তারা, তাদের কনভার্সন হয়েছে, তারা ইসলাম কবুল করেছে। এবং এটা সেই দেশ বিভাগের আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগের ঘটনা এটা। তো মিল্টন যে সময়ে তার পয়দা হবার পর থেকেই ধীরে 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 মানুষজন যখন দেখলো যে ছোট বাচ্চারা হাঁটাচলা করে, এইসব কিছু করে, মিল্টনের মধ্যে একটা পরিবর্তন ছিল। কথিত ছিল মিল্টনদের বংশের মধ্যে এটা কথিত যে মিল্টনের বাবা সন্তান হয় না দেখে তারা কালীর এক বিশেষ প্রক্রিয়ায় একটা পূজা অর্চনা করে তারা, এবং সেই সময়ে বলি দেওয়া হয়েছিল, এবং সেই বলির রক্ত দিয়ে যে কোনো একটা রিচুয়াল করা হয়েছিল। ওই রিচুয়ালদের দ্বারা এটা তাদের বিশ্বাস ছিল যে মিল্টনের জন্মটা হয়েছে দেবীর আশীর্বাদে, এটা তাদের বিশ্বাস ছিল পুরাতন। কনভার্সন হওয়ার পর ওই সমস্ত বিশ্বাস কিন্তু বাতিল হয়েছে তখনই। তো এটা ছিল পুরাতন বিশ্বাস। তো যখন মিল্টনের বাবা মুসলমান হবে, ওই সময়টার কথা বলছি, তার আগ দিয়ে তারা লক্ষ্য করত যে মিল্টন কেমন যেন একটু অন্যরকম, একদম চুপচাপ, কেমন যেন এদিক ওদিক তাকায়, একটু অকওয়ার্ডলি কেমন যেন আচরণ করে সবার সাথে। কিন্তু সে আচরণটা হচ্ছে এরকম, একটা শিশুর দেহে মনে হবে যেন একজন জ্ঞানী বৃদ্ধ বাসা, এরকম একটা অবস্থা। ধীরে ধীরে বড় হতে লাগলো ছেলে আরো বেশি বেশি এমন ভাবে কথা বলতে লাগলো যেন সে দুনিয়ার সমস্ত জ্ঞান হাসিল করে ফেলেছে, এরকম তার কথাবার্তা ধরন। প্রচন্ড ধীরে সুস্থ শান্তভাবে কথা বলতো সে, এবং সে প্রচুর মেডিটেশন করত, এবং ইসলাম কবুল করার পরে, নামাজ রোজা হজ জাকাত এগুলো শিখার পরে, তখন থেকে লোকজন এটা খেয়াল করত এ নামাজ পড়ে না ঠিকই, কিন্তু বসে থাকে। মাঝের মধ্যে একটা জিনিস দেখা যেত যে নামাজ কালাম একটু পড়তো, ওই দুই একটা সূরা কেরাত কোন রকম শিখেছিল, কিন্তু তার নামাজে মনোযোগ ছিল না। এবং প্রায়শই মিল্টনের মা মিল্টনকে বলতেন যে তুই এগুলো করিস না, তুই যদি এখন, আমরা ওই জায়গা থেকে সরে এখন এই জায়গায় চলে আসছি, কিন্তু তুই যদি এখন ওগুলো নিয়ে পড়ে থাকিস তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে বাবা, এটা ঠিকও না। মিল্টনের মা একটা জিনিস সেন্স করতে পারছিল যে তার ছেলের মধ্যে একটা অ্যাবনর্মালিটি আছে, তার ছেলের মধ্যে কালীর একটা ভাব আছে। আমি বলছি না যে কালীর কোন ছায়া বিদ্যমান, আমি বলছি না, আমি বলছি মিল্টনের মায়ের কথা আপনাদেরকে। মিল্টনের মায়ের এটা আন্দাজ হতো যে ওর মধ্যে কালীর একটা ভাব আছে, মানে কালীরও না, মানে মানে কেমন একটা শয়তানি একটা ভাব মাঝে মাঝে বোঝা যায়, ও ওর মধ্যেই এমন একটা ফিগার বোঝা যায় যেন কোনো কোনো সময় মনে হয় যে সেটা সাপের ফিগার দোলাচলা করছে, কোনো সময় মনে হয় এমন কোন ফিগার, মানে যে ফিগারটা অসুরের মতো দেখতে, মাঝে মাঝে মনে হয় যে ওর চেহারাটা কেমন যেন বদলে যে ওই রাবণের একটা মাথার মতো হয়ে যাচ্ছে। প্রচুর বইপত্র পড়তে হতো মিল্টন, এবং ধীরে 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 লোকজন, মানে পরিবার চিন্তা করলো কি ওকে না ঘাটাই, ওকে ওর মতো আমরা ফেলে দিই, ওকে ওর মতো রেখে দিই আমরা, ও যদি কথাবার্তা না শুনো ওকে আমরা তাড়িয়ে দিব। কিছু সময় গেল, কিন্তু মিল্টনের উন্নতি হচ্ছিল না। ওই নামাজ পড়তে অ্যাকচুয়ালি মানুষকে দেখে দেখে, এটা মানুষ পাশের মানুষের তো বুঝতে পারে যে লোক দেখে দেখে নামাজ পড়ছে, তো এত বড় লোক যদি এগুলো করে এগুলো অ্যাকসেপ্টেবল হয় না কিন্তু তখন। এবং একটা সময় মিল্টনের বাবা মিল্টনকে বাড়ি থেকে বের করে দেয়। মিল্টন প্রায় বছর খানেক মিসিং ছিল, এবং এই বছরখানেক মিসিং থাকলেও সে চিঠি লিখত প্রতিনিয়ত, এবং তার বাবা যখন তাকে বের করে দেয় তখন সে বলেছিল যে তার বাবা তাকে বের করে দিয়ে অনেক ভালো করেছে তার জন্য, কারণ যদি সে ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারে তাহলে সেখানে নাকি তার থাকা উচিত না। সে নিজে নাকি চেয়েছিল বাড়ি ছেড়ে বেশ কয়েকদিনের জন্য চলে যাবে, তো বাবা তাড়িয়ে দেওয়া তো উপরে ফিরে একই ঘটনা। এটা আর কি তার চিঠির ভাষ্য ছিল। সে বছরখানেক পরে যখন সে রিটার্ন করল, তার মধ্যে একটা পুরো দুরস্ত চেঞ্জ, তার মধ্যে দাড়ি আছে, সুন্দর করে মেহেদি মাখানো, এত সুন্দর তার চেহারাটা যেন কেমন যেন বিদঘুটে হলেও পুরো শরীরে একেবারে মনে হচ্ছে যেন একজন মানে আলেমের একটা বেশ তার শরীরে, এবং তার আচার আচরণ, সালাম দেওয়া, কথাবার্তার ধরন একেবারেই অন্যরকম। তো মা বাবা যখন এত বছর পরে ছেলেকে দেখলেন, প্রথমত চিন্তা করলেন না, কিন্তু তাদের মনে হলো যে তাদের ছেলে হয়তো ওলি আউলিয়াদের সাথে থেকে ওই রকম তার পরিবর্তনটা ঘটে গেছে, এই জন্যই তার বেশভূষায় এরকম পরিবর্তন আসছে। তো তার ছেলেকে তারা জায়গা দিল এবং তারা দেখলো যে তার ছেলে নামাজ কালাম ইবাদত সবই করছে এবং অবিশ্বাস্যভাবে করছে, এটা কল্পনার বাইরে। এবং প্রায় সময় উঠানের মাঝখানে ঠিক ওই পুরান ঘরটার দিকে পিঠ দিয়ে, মানে ওই পুরান ঘরের দিকে পিঠ দিয়ে মিল্টন বসে থাকত জায়নামাজের উপরে। বাবা মনে করতো যে ছেলে হয়তো তাহাজ্জুদ করছে, কিন্তু এভাবে কয়দিন এভাবে যদি ওপেনে যদি নামাজ কালাম পড়ে তাহলে তো সমস্যা, শীতের রাতে ঠান্ডা লেগে যাবে, বৃষ্টির রাতে বৃষ্টি ধরে ঠান্ডা লেগে যাবে, গরমের দিন হিসেবে আলাদা, কিন্তু গরমের দিনও যদি হয় সাপের ব্যাপার আছে, বিষাক্ত জিনিস পোকামাকড়ের ব্যাপার আছে। তো ওই চিন্তা করেই ওই পুরান ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করলেন। মিল্টনের বাবা ওই পুরান ঘরটা যখন খুললেন, ওই পুরান ঘর থেকে তারা একে একে বের করে নিয়ে আসেন তাদের বংশের আগে ব্যবহৃত মূর্তিগুলো, সেটা কখনো এক হাত সাইজের থেকে শুরু করে সেটা তিন হাত লম্বা পর্যন্ত ছিল, এবং একে একে অনেকগুলো মূর্তি বের করে নিয়ে আনার পরে এই মূর্তিগুলোকে একটা ভ্যানে তুলে দিল মিল্টনের বাবা। কিন্তু এরপরে এই মূর্তিগুলো কি হয়েছে সেটা মিল্টন জানে না, ইভেন আমিও জানি না, জানা দরকারও নেই। তো মিল্টনের বাবা মিল্টনকে বলল যে তুমি এই ঘরে বসে তাহলে তুমি ইবাদত করো, এবং ঘরটা তাকে গুছিয়ে দেওয়া হলো, সবকিছু করে দেওয়া হলো, এবং মিল্টনও ধীরে 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 সেইখানে বসে তার মানে রাত যাপন করতে লাগলো। এখন পরিবারের কাছে এটা অড লাগছিল না, কারণ মিল্টনের মধ্যে শব্দ একদম পরিষ্কার ভাবেই একজন ইসলামিক যুবক, মান্য করা ইসলামিক যুবকের সমস্ত লক্ষণ বিদ্যমান ছিল। কিন্তু আসলে কি তা? আসলেই তা না। ঘটনা শুরু পরিবার জানে না, কিন্তু এখন আমি বুঝি যে এই দিন থেকে মিল্টন প্রায় বাড়িতে আজ প্রায় ততদিনে প্রায় এক দেড় বছর। মিল্টনের বিবাহের প্রস্তাব এলো, মিল্টন বিবাহ করতে রাজি ছিল না, বলে দিয়েছিল যে সে বিবাহ করবে না, তার পক্ষে বিবাহ করা সম্ভব না। তো বাবা তার এই প্রস্তাবকে মেনে নিয়েছিলেন। একদিন তার বাবার রাতের বেলা প্রচন্ড ভাবে রক্তবমি শুরু হয়। মিল্টন বাসায় ছিল না, মিল্টন ছিল সে পুরান ঘরে, সে পুরান ঘরটা ছিল আবার তাদের পুরাতন ভিটামাটির উপরে। এখন যে ঘরে, এখন যে জায়গায় মিল্টনের পরিবার বসবাস করছে, এটা নতুন ভিটা, মানে নতুন জায়গায়। মিল্টনের বাবা প্রচন্ড ভাবে রক্তবমি করছে, মিল্টনের মা, তার বোনেরা, অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিলেন তারা সবাই চেষ্টা করছিলেন, কিন্তু এই ভদ্রলোক বমির তোরে একেবারে কোনো কিছু আর কন্ট্রোল করতে পারছিলেন না। তার কান দিয়ে মনে হচ্ছে যেন পুঁজ বের হয়ে আসবে, এরকম একটা পানি, গরম পানি বের হয়ে আসছে তার কান দিয়ে, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তার চোখ যেন ঠিকরে বের হয়ে আসবে কোটো থেকে, সে তার পেট যেন মুড়িয়ে ভেতর থেকে নাড়ি ভরি বের হয়ে আসতে যাচ্ছে। এইরকম রক্ত বমি করতে করতে, ছটফট করতে করতে মিল্টনের বাবা মারা যায়। ওই যে বললাম ওই সময়টা পর্যন্ত মিল্টনের কাছে খবর যায়নি যাবে কিভাবে, কারণ সে তাদের পুরাতন বাড়ির ভিটা। এখন দূর থেকে যখন অন্যান্য লোকজন চিৎকার করে তাকে ডাকতে লাগলো, গ্রামের মতো সিগন্যাল করে, যেরকম কুকুর শব্দ করে ডাকে বিভিন্ন জায়গায়, আবার কেউ কেউ পাখির মতো শব্দ করে, এরকম শব্দ করে যখন মিল্টনকে বোঝানো হলো খুবই দরকার তার সাথে কথা বলার, তখন সে ওইভাবে শব্দ করে উত্তর দেয়, কুকুর শব্দ করে। এবং যে ব্যক্তি এই উত্তরটা পায় সে ব্যক্তি সাথে সাথে তাকে চিৎকার করে বলে যে তোদের বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। এবং বাড়িতে আসার পরে সে দেখলো তার বাবা স্পটেই ডেড। এবং এটা সেই সময়ের কথা যে সময়টায় আপনি আমি মাত্রই প্রযুক্তি ছোঁয়াতে লেগেছি। তো এই 2005 সালের পরবর্তী সময় এটা। এখন দাফন দিয়ে দেওয়া হলো খুবই দ্রুত, কারণ এটা তারা ধরে নিল যে হয়তো কোন রকমের ফেইলিয়ার হয়েছে বা ভেতরে নারী মানে রক্তের কোন বড় নার্ভ কেটে গিয়েছে, এই জন্য এই অবস্থায় আছে। স্বাভাবিক ভাবে সবাই নিল। তো যেদিন মারা গেল না, ঠিক ওই দিন রাতে, মানে মারা গেল তো রাতে, পরের দিন হতো সকাল, সকাল হয়ে যে রাত এলো, এই রাতে পরিবারের সবগুলো সদস্য একটাই স্বপ্ন দেখে, কিন্তু এক একজন এক এক ভাবে দেখে। এবং স্বপ্নটা হচ্ছে তারা দেখতে পায় যে একজন লোক বনে বাদারের ভেতর থেকে হেঁটে হেঁটে সেই পুরাতন ঘরের দিকে যাচ্ছে, এবং সেই পুরাতন ঘরের ভেতরে সেই ব্যক্তি যখন ঢুকছে তার হাতে একটা করটি, এবং এই করটি হচ্ছে মানুষের মাথা। এবং তারা সবাই দেখতে পাচ্ছে ওই দরজা, ওই পুরান ঘরের দরজা খুলে ভেতরে ঢোকার পরে ঠিক ওই লোকের পায়ের কাছে কেউ একজন বসা, যে বসা সে এমন ভাবে বসায় যেন সে প্রচন্ড ভাবে বিপদে ভয়ে আক্রান্ত, এবং সে যেন বাঁচার জন্য করুণা ভরে শুধুমাত্র কান্না করছে আর অন্য কোনো কিছু না। হঠাৎ ওই করটি হাতের ব্যক্তি একটা বড় একটা ছুরির মতো কোনো কিছু নিয়ে সমানে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিচে বসা কান্না করছিল, তার মাথা ঘুরিয়ে তার ঘাড় বরাবর শুধু কোপের পর কোপ, কোপের পর কোপ, কোপের পর কোপ মারতে থাকলো। এবং এক একটা কোপের কারণে যতগুলো রক্তের ছিলিক চারপাশে যে পড়ছিল, মনে হচ্ছিল যেন ওই রুমে ওই ব্যক্তিকে যে জায়গায় কোপানো হচ্ছে ওই সময়, ঠিক ওই ব্যক্তির পেছনের দিকে পিঠ বরাবর ওইখানে মনে হচ্ছে একটা মূর্তি, এবং ওই চিলিক চিলিক রক্তগুলো চারপাশে ছড়িয়ে যাওয়ার সময় ওই মূর্তির চেহারার মধ্যে যেন লেগেছে। এবং মূর্তির চেহারাটা কেমন যেন একটা অদ্ভুত চেহারা, এটা কোনো চেহারাও না, মনে হচ্ছে জাস্ট দুই হাত দিয়ে মাটি ডলা করে জাস্ট একটা মাথার মতো বানানো, মুখের মধ্যে একটা গর্ত, অ্যাবনর্মাল যেন মনে হবে, দুটো চোখ এবং একটা মুখ আছে, অন্য কোনো কিছু নেই। এই স্বপ্ন তারা দেখেছিল সেদিন, প্রত্যেকটা ব্যক্তি বাড়ি আশপাশে, প্রত্যেকটা ব্যক্তি। এবং মিল্টন কিন্তু স্বাভাবিকভাবেই বাড়িতে ছিল না, গায়েব ছিল, সে ইবাদত করবে রাতের বেলা এইটা বলে সে বাড়ি বেরিয়েছে। চলছিল এইভাবেই, কিন্তু কিছুদিন পরে একদিন রাতের বেলা মিল্টনের বোন দেখতে পায় মিল্টনের বাবার ঘরেই মিল্টনের বাবা বসা, ওই মৃত ব্যক্তি বসা, এবং তিনি বসে আছেন এবং তিনি কাঁদছেন। ওই কান্নার ধরন শুনে এবং মৃত বাবাকে দেখে ওই মেয়ে একদমই আড়ষ্ট হয়ে গিয়েছে ভয়ে, কিন্তু সেই সময় তার কানে শুনতে পাচ্ছিল সে যে সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার সব ধ্বংস হয়ে গেছে, তোরা এখনই এখান থেকে পালা, নয়তোকে মেরে ফেল, এখান থেকে পালা, নয়তোকে মেরে ফেল। মিল্টনের বোন পালানোর আগ পর্যন্ত এই কথাটা শুনেছিল নিজের কানে, এবং সে যখন দৌড় দিয়ে চিৎকার করে লোকজনকে ডাকছিল যে সে ভয় পেয়েছে, এবং লোকজন আসার পরে সে যখন বলল যে ওই বাবার ঘরে বাবাকে সে বসে থাকতে দেখেছে, কেউ বিশ্বাস করেনি। কিন্তু সেই সাথে যখন সে এই কথাও বলছিল, কথাগুলো আমি রিপিট করলাম এতক্ষণ যে তার বাবা কি কি বলেছিল, সে কথাগুলো সে যখন বলল কেউ তো পাত্তা নেয়নি, কেউ পাত্তায় না নিলেও মিল্টনের মা এবং মিল্টনের বড় বোন অনুমান করছিল কোন না কোনো বড় রকমের ওলটপালট কোনো কিছু হয়েছে, কারণ তারা দুজনই আগে থেকেই নিজেরাই আলাপ করত যে বাবা হুট করে রাতের বেলা এইভাবে কেন রক্তবমি করলেন। তাদের একটা ধারণা ছিল কেউ হয়তো তাদের বাবাকে পান মিলেছিল। মিল্টনের এই বড় বোন আদতে রক্তের বড় বোন না, মিল্টনের এই বড় বোনকে পালিত হিসেবে লালন পালন করেছিলেন মিল্টনের মা বাবা, এবং এই মেয়েকে নিজের আপন রক্ত না হলে মেয়েকে প্রচন্ড ভাবে ভালোবাসতেন মিল্টনের মা। এবং এই দুইজনই তাদের সলা পরামর্শ নিজেরা নিজেরা করে তারা একজন লোকের কাছে যান, যে লোক হচ্ছে গুনিন, এবং সেই গুনিনের কাছে যান। এবং গুনিনের কাজ ছিল, গুনিন করতেন কি, মাটির উপরে তাদেরকে হাত রাখতে বলতেন, এবং মাটির উপরে হাত রাখার পরে সেই হাতের চারপাশে গুনিন চাল ছড়িয়ে দিত, এবং চাল ছড়িয়ে দেওয়ার পরে সে চাল একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার পরে যখন সেই চালটাকে সে তুলে তা অন্য একটা প্রক্রিয়া সাধন করত, তখন যে সে বুঝতে পারত ঘটনা কি। এবং এইখানে সেই একই প্রক্রিয়া সে অনুসরণ করলো, সেই চাল মাটিতে ছিটিয়ে দিল এবং সে তার প্রক্রিয়া অনুসরণ করলো। এবং অনুসরণ করার পরে সে বলল, আপনাদের পরিবারের উপরে অনেক বড় বিপদ, ঘরের মধ্যে কেউ এমন একজন এমন এক কোন সাধনা করছে যে সাধনা এত এত ভয়ঙ্কর যে আপনাকে কল্পনা করতে পারবেন না, কারণ আপনারা যখন এই চালটা আমি আপনাদের উপরে যখন চাল পরিয়ে ছড়িয়ে দিচ্ছি, যখন সে চাল আমি নিচ্ছি, সেই চাল থেকে তখন বাসি গন্ধ পাচ্ছিলাম। এই বাসি গন্ধ আপনারা কখনই পাবেন না, এই বাসি গন্ধ এইটুকু বোঝাচ্ছে অপবৃত্ততা, মানে অপবিত্রতা চারপাশে বিদ্যমান, এবং বাসি চালের মানেও হচ্ছে যে চালটা মরে গেছে, আপনার ঘরে ইতোমধ্যে এক ব্যক্তি মারা গেছে, আপনারা খুবই সাবধান হন এবং চারপাশে খোঁজ খবর লাগান, কারণ এটা আমি এতটুকুই জানতে পারছি, এর বাইরে আমার দেখার কোনো কিছু করার ক্ষমতা কিন্তু নেই। গুনিনের কাছ থেকে যখন মিল্টনের মা বাবা মিল্টনের বাবা মা এবং বোন যখন চলে আসে, তখন ওদিন সন্ধ্যাবেলা মিল্টন সহ অন্যান্য পরিবারের প্রত্যেক সদস্যের সামনে মিল্টনের মা এবং মিল্টনের এই বড় বোন বললেন যে তারা একজন গুনিনের কাছে গিয়েছেন এবং গুনিন বলছিল এরকম এরকম এরকম, বাবাকে মনে হয় এই সমস্ত কারণে খুন করেছে এবং আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর সবার মতো মিল্টন সবার মতো সবাই যে সমস্ত যেভাবে কথাবার্তা বলেছে, যেগুলো ভুয়া এগুলো বিশ্বাস করা যাবে না, মিল্টন ওই একই কথাই বলল। কিন্তু এই যে স্বপ্ন যে তারা বাবা মৃত্যুর রাতের পরের রাত্রে দেখেছে, এটা কিন্তু এখন একজন আরেকজনকে বলেনি, বলবে কিন্তু পরে, এবং এই স্বপ্নটা কিন্তু পুরো পরিবারের আশপাশে ছড়ানো মানুষজন দেখেছে। এর কয়েকদিন পরেই ঘরের মধ্যেই দেখতে পাওয়া যেতে লাগলো মিল্টনের বাবার শরীরের অর্ধেক অংশবিহীন লাশ, কখনো বিছানার উপরে, কখনো ফ্লোরের উপরে, কখনো সিঁড়ির সামনে, কখনো বারান্দায়, এমন ভাবে নিচের অংশটুকু ছিল না, যেন মনে হচ্ছে কেউ মাত্র কুপিয়ে কুপিয়ে সেই অংশটা আলাদা করেছে, মাত্র কুপিয়ে কুপিয়ে সেই অংশটা আলাদা করেছে। বাবার লাশ এইভাবে দেখা দেওয়ার ব্যাপারটা পরিবারের প্রত্যেকটা লোককে ধীরে ধীরে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছিল ভেতর থেকে, তারা সেটা সয়ে উঠতে পারছিলেন না। যখনই এমন অভিজ্ঞতা শিকার কেউ হতেন, তারা তো চিৎকার দিয়ে উঠতেন, লোকজন আসত, কেউ কোনো কিছু দেখত না। আরেকজন অভিজ্ঞতা শিকার হচ্ছেন, চিৎকার দিতেন, লোকজন আসত, কেউ কিছু দেখত না। এই আতঙ্কে এই বাড়িটা থেকে ধীরে ধীরে লোকজন সরে যেতে লাগলো, কিন্তু চাইলে কি সবাই সরে যেতে পারবে বাড়ি থেকে, এই বাড়িটা তো তাদেরও। মিল্টনদের পরিবারের সবারই তো, তাই না? মিল্টনের মা তো সে বাড়ি থেকে যাচ্ছেন না কোথাও, মিল্টনের বোনও যাচ্ছেন না। হ্যাঁ, বাকি বোনেরা এবং বাকি ভাইয়েরা নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে চলতে লাগলো। তারা কিন্তু এর মধ্যেও কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন জনকে এনে তাদের কাজ করার চেষ্টা করেছিলেন যে কেন এমন হচ্ছে। কেউ রিড করতে পারত না, সবাই রিড করতে পারত কেমন যেন একটা বদ ছায়া, কেমন যেন একটা বদ নজর, কেমন যেন একটা বদ ভাব চারপাশে, কিন্তু এটা কোনো সলিউশন বের হচ্ছিল না। কিছুদিন হয়তো থামত কিন্তু আবার ব্যাক করত, কিছুদিন হয়তো থামত কিন্তু আবার ব্যাক করত, এভাবেই চলছিল। বাবার লাশকে এইভাবে দেখাটা কিছুদিনের জন্য যখন বন্ধ হয়, এর কয়েকদিন পরেই মিল্টনের বাড়ির পাশের এক ব্যক্তির মৃত্যু হয়, এবং সেই ব্যক্তির মৃত্যুর সময়টা ছিল রাত 3টার পরে কিছুটা সময়। এখানে রাতে 3টার পরে কিছুটা সময়ের কথা কেন বলা হচ্ছে জানেন? কারণ ওই মৃত্যুর ঘটনা ঘটার আগের এক ঘন্টা অমানসিক কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো কোনো মতে মানুষের দ্বারা তো সম্ভব না। ওই দিন রাতের বেলা প্রথমে হয় কি, বাতাস যখন বাঁশ বাগানের উপর দিয়ে যায়, যেরকম একটা শব্দ হয় বাঁশ বাগানের, ওই সময় রাতের বেলা এরকম একটা শব্দে প্রথমে ঘুম ভাঙে মিল্টনের মায়ের, এরপরে ঘুম ভাঙে মিল্টনের ছোট ভাইয়ের, এরপরে ঘুম ভাঙে বাড়ির সবার। সবাই একটা শব্দই শুনতে পায়, বাঁশ পাতার শব্দ, যে বাঁশ পাতার উপর দিয়ে বাতাস যাচ্ছে, কিন্তু বাঁশ বাগান তাদের এলাকার মধ্যে ছিল না। যে জায়গায় ছিল বাঁশ বাগানটা সেইখান থেকে শব্দ এত দূরে আসার কথা তারা চিন্তাও করবে না কখনো। এই শব্দটা হবার কিছুক্ষণ পরেই মিল্টনদের ঘরের বাড়ির একটা ওয়ালের মধ্যে ঠাট করে একটা শব্দ হয়, যেন ভারী কোনো কিছু এসে সজোরে বাড়ি না মেরে জাস্ট নিজের ফোর্স দিয়ে একটা টোকা মারলো, মনে হলো বুম করে একটা শব্দ হলো, কিন্তু একটা ভাইব্রেশন ছড়ালো, বিকট ভাবে কিন্তু শব্দ হয়নি, জাস্ট একটা ইশারার মতো। এর কিছুক্ষণ পরেই একটা কান্নার শব্দ শুনতে পায় তারা। কান্নাটা একজন ব্যক্তির, যে ব্যক্তি মনে হবে যে আহত হয়ে পড়ে আছে এবং সে সাহায্যের জন্য চিৎকার করছে এবং সে ওই ব্যথায় কান্নাও করছে, কিন্তু তার কান্না এবং তার চিৎকার কেউ তার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চেপে ধরে এমন ভাবে বিকৃত করে দিচ্ছে, মনে হবে যেন এটা গায়ের কাটা দেওয়ার মতো ভয়ঙ্কর একটা জানোয়ারের শব্দ, মানুষেরই শব্দ কিন্তু মনে হচ্ছে কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর। ওই বাড়ির ভেতরে লোকজন সবাই গ্যাদার হয়ে যায়, প্রত্যেকেই, তারা গ্যাদার হলেও স্বাভাবিকভাবে কিন্তু মিল্টন বাড়িতে নেই। সবাই জানে মিল্টন পুরাতন বাড়িতে রাতেবেলা তাহাজুদ করে, কেউ চিন্তা করেনি যে মিল্টনের ফোনে ফোন দিবে। সবাই তখন এই চিন্তায় আশ্বস্ত হচ্ছে নাকি, একটু পরপর ঠক 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 শব্দ হচ্ছে, মানে তাদের কেউ শব্দটা যে সারাউন্ডে ঘুরছে, তাদের শব্দটা করতে করতে তার পাশ দিয়ে ঘুরছে, কখনো তারা শঙ্খ বাজার শব্দ শুনতে পাচ্ছে, শঙ্খ একেবারে সুনিপুণ ভাবে কেউ শঙ্খ বাজাচ্ছে, আবার একদম সব সাইলেন্ট, কোনো কিছু না, কিন্তু হঠাৎ করে যেমন বাজ পড়ে না, ঠিক বাজ পড়ার মতো একটা শব্দ হলো, এবং বাজ পড়ার শব্দ তো হলোই একটা লাইটনিং এর মতো, মানে একটা আলোর ঝলকানি এলো, এবং ওই আলোর ঝলকানিটা যখন এলো, ওই আলোর ঝলকানির পরপরেই একসাথে ঘন্টা, শঙ্খ, ঢোল, এই সমস্ত শব্দ হতে লাগলো, যেন দূর থেকে কোনো মণ্ডপ চলতে চলতে তাদের দিকে এগিয়ে আসছে। আমি এটা বলছি না যেটা কোনো স্পেসিফিক ধর্মের মণ্ডপ, এটা তারা শুনতে পাচ্ছে যে একটা মণ্ডপ, মনে হচ্ছে যেন ওই মণ্ডপটা ওইখান থেকে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং ওই মণ্ডপেই এই শব্দগুলো হচ্ছে, এবং ওই মণ্ডপটা তাদের চারপাশ যখন সারাউন্ডিং, মানে তাদের চারপাশে সারাউন্ডিং চারপাশ ঘুরছে, এই সারাউন্ডিংটাকে ঘিরে মনে হচ্ছে যেন তাদেরকে শোনাচ্ছে, এবং ভয়ঙ্কর একটা কণ্ঠ বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়ছে, যে মন্ত্রটা একেবারেই কেউ বুঝতে পারছে না। এক একটা লোক এক ঘরের মধ্যে সবাই বসা, যে যার মতো দরজাগুলো বন্ধ করে দিয়ে একই রুমের মধ্যে তারা 8-9 জন লোক বসা, আতঙ্কে আতঙ্কিত সবাই। শব্দ হচ্ছে চারপাশে, যেন কেউ নিচে বেড়াচ্ছে, এমন তাণ্ডব লীলা কে চোখে না দেখলেও ওই ঘরের মধ্যে বসে থাকা অবস্থাও টের পাচ্ছে। এবং এরপরেই ধাম করে একটা চিৎকার শব্দ মানুষের, মানে যেমন জাস্ট কেউ উল্লসিত হয়ে নারকীয় একটা চিৎকার দিল, এবং ওই চিৎকারেও ঘরের লোকজন সবাই চিৎকার দিয়ে ওঠে। এবং এক্স্যাক্টলি ওই চিৎকারের কিছুক্ষণ পরেই ঘরের লোকদের চিৎকারের কারণে আর বাইরের লোকজন তাদের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসে। বাইরের লোকজন বেরিয়ে এলো, ওই লোকজনের কথা শুনে আশ্বস্ত হয়ে কান্নাকাটি করছিলেন মিল্টনের মা। এর মধ্যে একজন ছুটে গেল মিল্টনকে খোঁজ দেওয়ার জন্য। ঠিক ওই ব্যক্তি যখন পুরাতন বাড়ির সীমানার দিকে পা দিবেন, আচমকাই মিল্টনদের নতুন বাড়ির পাশের বাড়িতে একটা গাছ ভেঙে পড়ে এবং গাছটা ভেঙে পড়ে এক ব্যক্তির উপরে। ওই ব্যক্তিও তাদের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্যে কি, মিল্টনদের বাড়ি, নতুন বাড়ির উদ্দেশ্যে, কারণ মিল্টনদের ওই বাড়ি থেকে কিন্তু লোকজন চিৎকার করছিল একটু আগেও। মিল্টনকে যে খবর দিতে এসেছিল, সে যখন পুরাতন বাড়ি সীমানায় ঢুকতে যাবে, ওই যে বললাম গাছ পড়ে গিয়েছিল, তো সেই ব্যক্তি আর মিল্টনকে খবর না দিয়ে আবার সেই দিকে দৌড় দেয়, গাছ যেদিকে পড়েছে সেই দিকে। এবং সেই দিকে যাওয়ার পরে তারা দেখতে পায় যে গাছের ডাল এমন ভাবে ভেঙে পড়েছে, ওই গাছের ডাল ওই ব্যক্তির গলার ভেতর দিয়ে ঢুকে গেছে। এবং ওই ব্যক্তির উপরে যখন লোকজন লাইট পড়ে, ওই ব্যক্তির হাত পা মৃত্যু যন্ত্রণা কাঁপছে এবং তার গলা দিয়ে রক্ত বেয়ে সব কিছু ভিজে গেছে, সে নিজের রক্তের মধ্যে ডুবে আছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার হাত পা কাঁপছে। ওই লোক মারা যান। এত সবকিছুর পরে মিল্টন কিন্তু সেখানে আসে, আর সবাই কিন্তু সেটা খেয়াল করেনি, একজন ছাড়া, মিল্টনের এই বড় বোন পালক বোন। মিল্টনের এই বড় বোন লক্ষ্য করেছিল এত সবকিছুর মধ্যে, সে আতঙ্কিত হলেও সে একটা জিনিস লক্ষ্য করেছিল, তার ভাই কেমন যেন একটু শান্ত, জাস্ট সে কেমন যেন একটু জাস্ট তার মুখের মধ্যে একটা হাসির ভাব আছে, মানে খুশির ভাব। এবং মিল্টনের এই বড় বোন এটাও খেয়াল করছিল তার ভাইয়ের এই চেহারার মধ্যে কেমন যেন একটা ভয়ঙ্কর ছাপ আছে। ওই দিনের পরে মিল্টনের বড় বোনের মধ্যে একটা সন্দেহ ঢুকে, আদতে তার ভাই কি করছে রাতেবেলা। মিল্টনের বড় বোনের কেমন যেন মনে হতে লাগলো কিছু কথা, যে কথাগুলো আমি আপনাদেরকে আগে বলেছিলাম, যেমন মিল্টনের নামটা কিন্তু পরিবর্তন করা হয়নি, যে সময়টা তারা অন্য ধরনের ছিল, মিল্টন একই নাম। মিল্টন রাতের বেলা প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে, কিন্তু পরে কোথায়, সে পুরাতন ঘরে, সে পুরাতন ঘরটা কি ছিল, মন্দির ছিল, তার বাবা তো সেটা ক্লিয়ার করে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু সে ঘরটা তো মন্দির ছিল। তার বোনের মাথার মধ্যে একটা জিনিস খটখট করে ওঠে, যে মন্দির ঘরে কি নামাজ পড়া ঠিক, এবং ওই মন্দির ঘরটা তো কি কারণে ব্যবহার হতো, এটা কিন্তু তার মনে নেই। এখন তার মাকে এই কথা সে জিজ্ঞেস করতে পারবে না, কারণ এমনিতে একটা অবস্থা খারাপ এবং সবাই ডিসিশন নিয়ে নিয়েছে যে এই বাড়িতে তারা থাকবে না। সমস্যা হচ্ছে, সমস্যা বাবা মারা যাওয়ার পর থেকে সমস্যা অনুভব করছে সবাই বিকট ভাবে, এবং ওই রাতের পরে কিভাবে কেউ থাকবে, সম্ভব না তাদের পক্ষে থাকা, তাই না। মিল্টনের বোন একদম কৌশলে ওই এলাকা থেকে অন্য এক এলাকা যায়, এবং অন্য এক এলাকায় যেয়ে একজন আলেমের সাথে সে কথা বলে, এবং সেই আলেমের কাছ থেকে সে শুনতে পায় এবং কনফার্মও হয় ওই আলেমের বয়ান যেটা, সেটা হচ্ছে নাপাক জায়গায় ইবাদত কবুল হবে না, ওই ঘরে আগে কি হয়েছে ওই জায়গাটা দেখতে হবে। এখন সারা দুনিয়াতে এমন তো অবস্থা তৈরি হয়নি যে অন্য কোনো জায়গা নেই যে সেখানে যে ইবাদত করা ছাড়া উপায় নেই, এমন তো না। ইবাদত তো লোকজন রাস্তায়ও করতে পারে, ইবাদত তো লোকজন গোয়াল ঘরেও করতে পারে একদম ঠেকা করলে, কারণ বন্যার পানিতে তো সে ডুবে যাচ্ছে না, এবং কৃষি চাইলে কম পরিমাণ পানির মধ্যে দাঁড়িয়ে থেকেও তার ইবাদত করতে পারে, সে তো না দিতে পারলে কি হয়েছে, সমস্যা তো নেই। মানে এমন কোন লজিকই দাঁড়াতে পারে না যে লজিকে সে ওই ঘরের মধ্যে ইবাদত করবে। কিন্তু যখন মিল্টনের কথা ওই হুজুরকে মিল্টনের এই পালিত বোন বললেন, তখন ওই হুজুর মিল্টনের বোনকে এইটা বললেন, অবশ্যই বড় ধরনের কোনো ঘটনা ঘটছে যা খুবই ভয়ঙ্কর। আপনার ভাই ওই জায়গায় ইবাদত করে না, এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। এখন যখন আমি বুঝলাম আপনাদের পরিবারের উপর দিয়ে কে যাচ্ছে, আপনার ভাই ওইখানে এমন কোনো কিছু করছে যেটা কোনো মানুষের করার কথা না, এমন কোনো কাজ সে করছে যেটা কুফর, যেটা শিরক। আপনারা ওই ঘরটা খুলে আগে দেখেন ঘটনা কি, আগে দেখেন। এবং ওই ঘরে আপনারা এরপরে মিল্টনকে ইবাদত করতে দিলেন না, সে ইবাদত করে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। হুজুরের কাছ থেকে এলো যে এসেও পালিত বোন চাইলেও অনেক কথা বলতে পারবে না, তার কিন্তু সেই অধিকারটা নেই। এখন যদি সে মিল্টনের বিরুদ্ধে কথা বলে, এমনিতেই ভাইয়েরা ভাইয়েরা আপন ভাইয়েরাই এবং আপন ভাই বোনেরা নিজেরাও একটু এই মুহূর্তে সম্পদের কি হবে না হবে এটা নিয়ে একটু নিজেদের মধ্যে একটা গ্রুপ করে বসে আছে এই মুহূর্তে, সে তো তাদের কাছ থেকে কিছু পাবে না। কিন্তু মিল্টনের বিরুদ্ধে কোনো কথা বললে বিপদে পড়তে পারে সে, তাই সে কাউকে বিশ্বাসই করল না, এমনকি সেই মাকেও, যে মাকে সে ভালোবাসে, কিন্তু সেই মাকে তার আপন মানা। এবং এইখান থেকে শুরু হয় এবার মিল্টনের বড় বোনের সাথে সমস্যা। মিল্টনের বড় বোন প্রায় সময় রাতের বেলা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ত। ওই বাড়িতে সে না থাকলেও তার এমন লাগতো যখন সে রাতের বেলা ঘুমাচ্ছে, কেউ একজন এসে তার হাতের মধ্যে বিশাল বড় একটা বল্লার মতো ছুরি, কেউ একজন এসে দুই হাত দিয়ে ওই ছুরি দিয়ে মিল্টনের এই পালিত বোনের পেটের মধ্যে ঘায়ের পর ঘায় দিয়ে তার পুরো পেটটাকে চিরে চ্যাপটা চৌচির করে কিমা কিমা করে ফেলত। এবং ওই সময়ে চিৎকার করত মিল্টনের এই বড় বোন, এবং এই চিৎকার করতে করতে তার ঘুম ভাঙত। তার সে ব্যথাটা সে টের পেত, যে ব্যথাটা স্বপ্নের মধ্যে সে পাচ্ছিল, সে ব্যথা টের পেত, সে সবকিছু করত। কিন্তু এরপর সে যখন জাগত কিছু মোমেন্টের জন্য সে ব্যথা টের পেত, কিন্তু তারপর আস্তের উপর ব্যথাটা গায়েব। মিল্টন এবং সাফার করছিল অনেক, তার বিবাহ হয়ে গিয়েছিল, সেই ঘরে অশান্তি, তার স্বামী ঘুমাতে পারে না, তার স্বামী মন সারাদিন খারাপ থাকে, তার স্বামী কেন জানি মনে হতে লাগলো, মানে তার স্বামী বলতো যে তোর গা থেকে গন্ধ আসে, তুই কেমন জানি, তোর রান্না ভালো না, তোর কোনো কিছু ভালো না, সারিলি তার স্বামী বুঝতে যাচ্ছে। এবং তার স্বামী সারাদিন খালি কিটপিট 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 করতো, আশপাশের লোকজন কেমন জানি করতো ওর সাথে, সারাদিন খারাপ ব্যবহার করতো। ওদিকে মিল্টনদের বাড়িতে, একদম নতুন বাড়িতে, কেউ একজন আরেকজনের চেহারা দেখতে পাচ্ছিল না। এত কিছু ঘটছে ওই ঘরে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কিন্তু সবার মাথার মধ্যে একটা জিনিস, সবাই সম্পত্তি, এটা একদমই অ্যাবনর্মাল ছিল। তাহলে তাদেরকে ভুলিয়ে রাখছে কে যে এই বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাড়ির আশপাশে, এটা ওদেরকে কে ভুলিয়ে রাখছে? সাডেনলি একদিন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, একটা ভয়াবহ দুর্ঘটনা সবার চোখের সামনে ঘটে। ওই দিন একটা বিশেষ দিন ছিল, যেটা পরে হিসাব নিকাশ করে জানতে পারে মিল্টনের বড় বোন, মানে এই পালিত বোন। দুর্ঘটনার দিন কোনো এক কারণে, পারিবারিক কারণ আমি বললাম না, তাদের পরিবার একটা গ্যাদারিং এর মধ্যে আসে, একটা অনুষ্ঠানের মতো। এবং এই অনুষ্ঠানে পরিবার সহ আশপাশে চারপাশের লোকজন ছিল। এই রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া খাচ্ছে, মূলত একটা গ্রাম্য অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা মৃত মানুষকে স্মরণ করে খাওয়ানো হয়, তার মানে এই না যে সেটা চল্লিশা, এটা অনুষ্ঠান এবং গ্যাদারিং ছিল সেদিন অনেক। মিল্টনের মা, মিল্টনের অন্যান্য ভাই বোন, তারা একটা চেয়ারে বসা, তাদের পেছনে লাকড়ির একটা বিশাল স্তূপ, মনে হবে যেন লাকড়ির স্তূপটা দুই তলা সমপরিমাণ, এত উঁচু স্তূপ। তারা বসে আছেন, লোকজন খাচ্ছে, এক ব্যাচ লোক খেয়ে অপর ব্যাচ লোক আসছে, যারা খেয়েছে তারা উঠে যাচ্ছে, যারা দাঁড়িয়ে আছে তারা বসছে, মানুষজন খাওয়া দাওয়াতে ব্যস্ত। এই খাওয়া দাওয়ার মধ্যে সর্বপ্রথম একটা ঢিল এসে পড়ে, একজন ব্যক্তি কমপ্লেন করলো যে তার পাথর উপরে একটা পাথর এসে পড়েছে এবং সে পাথরটা ওই তার মাখা হাতে ভাত মাখা হাতে পাথরটা তুলে দেখালো, এই যে দেখেন এটা কি দেখেন। পরপর আরো কয়েকটা পাথর পড়লো আরো কয়েকজনের পায়ে পাতে একেবারে পাথর উপরে যে পড়ল। লোকগুলো পাথর দেখানোর চেষ্টা করল হ্যাজাক লাইটের মধ্যে, কারণ ওই সময় বাইরে ইলেকট্রিসিটি ওই লাইটগুলো তারা ব্যবহার করেনি কেউ। হ্যাজাক লাইটটা ছিল, অ্যাভেলেবেল ছিল, ব্যবহার করছে, তার মানে এই না যে ইলেকট্রিসিটি ছিল না, সেটাও ছিল। তখন একটা লোক চিৎকার দিয়ে উঠেছে, সে সাপ দেখেছে, পাথর পড়লো, লোকজন পাথর নিয়ে কথাবার্তা শুরু করছে, দু একজন তো দাঁড়িয়ে গেল। হঠাৎই এক ব্যক্তি চিৎকার দিয়ে উঠলো, সাপ 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 সাপ, এবং সে লাফিয়ে উঠেও বেশ কয়েকজন গাড়ির উপর পড়ে গেছে এবং বেশ কয়েকজন লোকও দেখেছে সাপ, এবং তারা এটাও দেখেছে সাপ নাকি তাদের দিকে তেড়ে আসছে, সাপটা ছোল দেওয়ার জন্য মাথা উঁচু করে কয়েক হাত লম্বা হয়ে গেছে বলে। লোকজনের এই হোড়াহুড়ির মধ্যেই ভাত রান্না করা হয়েছিল যে জায়গাটা, ওইখানে ওই চুলাটা তখনও দাউ দাউ করে জ্বলছে এবং ওই চুলাটা মাটির মধ্যে গর্ত করে খোলা হয়েছিল। ওই চুলার মধ্যে একটা ছোট বাচ্চা পড়ে যায়, মায়ের কোল থেকে বাচ্চাটা পড়ে যায়, 6-7 মাসের। ওই মার হাতেও ভাত লাগানো ছিল, সন্তানকে নিয়ে বসেছিলেন হয়তো খেতে, কারণ লোকজন আসতে দেরি, মা তো শক, বাচ্চা পড়ে গেছে, বাচ্চা নিজেও চিৎকার করছে তাপে, উঠাতে উঠাতে না ঝোসে গেছে শরীরের এক পাশে কিছু অংশ। অবভিয়াসলি বাচ্চার কথা না, হাসপাতালে নিল, সবই করলো, পরদিন সকালে শোনা গেল অবস্থা খুবই খারাপ, পরদিন বিকালে সে বাচ্চা মারা গেছে। লোকজন একটু অন্যভাবে নিতে শুরু করলো মিল্টনদের এই পরিবারে এই ব্যাপারগুলোকে। লোকজন আগে থেকে জানতো যে এই বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা হয়, এই বাড়িতে বিভিন্ন রকমের দেহ দানবের উপস্থিতি টের পাওয়া যায়, এবং লোকজনের মধ্যে কানাঘুষা চলছিল মিল্টনের ব্যাপারে, কারণ মিল্টন কেমন জানি এত এত ঘটনা ঘটে, এই ছেলে কেমন যেন মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, আবার একটা ভয়ও ছিল, মানুষ কেমন যেন সন্দেহ করত মিল্টনকে। এদিকে মিল্টনের এই বোন, যার কারণে আমি ইনভলভ, তার ওই পেটে আঘাত দেওয়াটা থামেনি, তার ওই আঘাত চলতেই 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 চলতে তার পেটটাকে চিড়ে চ্যাপটা করে কিমা কিমা করে ফেলত। এই বোন চারপাশে ঘুরেছে, চারপাশে ঘুরেছে, বিভিন্ন লোকের কাছে গিয়েছে, আজকে এই তাবিজ, কালকে ওই আমল, ওই আমল, কিছু সময়ের জন্য ঠিক থাকত, কিছু সময়ের জন্য, কিন্তু ব্যাক করত, আবারও সে আমল শুরু করলে আবার থেমে যেত, কিন্তু আমলটা ছেড়ে দিলে আবার ব্যাক করত। কিন্তু কথা হচ্ছে কি, একটা মানুষ অনেক সময় হয় কি ফেড আপ হয়ে যায়, কিন্তু আমি এটার পক্ষে না, কিন্তু সে ফেড আপ হয়ে গিয়েছিল যে আমি যদি আমল করতে হয়, তাবিজ করতে হয় সারাদিন, আমার স্বামী আমাকে রাখবে না। এই অবস্থা আসলেই দাঁড়ায় যে তার স্বামী তাকে বলে দেয় যে তোকে আমি তালাক দিয়ে দেবো এবং আমি আরেকটা বিয়ে করব। একটা মানুষের পক্ষে না এত রকমের হেডেকা নেওয়া সম্ভব না। প্রত্যেকটা দিন মাঝখানে এমন অবস্থা ছিল যে কিছুদিন পরপর কিছুদিন পরপর, এবার ধীরে 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 এসে দেখতে পেলো একটা চেহারা, সে দেখতে পেলো সেই চেহারাটার মধ্যে নাকের মধ্যে একটা নথ লাগানো, যে মানে নাকের দুই নাকের মাঝখানের অংশের মধ্যে নথ ঢুকানো, তার চুলের পেছনে কেমন যেন একটা সাপ ঝুলে আছে এরকম লাগে, যে চুলের বদলে সে জায়গাটায় সাপ ঝুলে আছে, তার কান একটা কেমন যেন একটা হাতির মতো লম্বা, এবং সে তার বিকট চেহারা, চেহারাটা বোগে লাল, এই চেহারায় বিকট ভাবে তার দিকে তাকায় যেন সেটা অসুর, কেমন যেন রিলেট করতে পারছিল কোথায় কোথায় যেন সেটা দেখেছে, কোথায় দেখেছে, এরকম ভাবতো মিল্টনের এই বোন। এবং সে সাফার করে যাচ্ছিল বছরের পর বছর, এবং তার ভয়ঙ্কর ভাবে স্বাস্থ্য নিয়ে উঠছিল, কিন্তু মিল্টনের বোন সে সবসময় শালার কাছে সাহায্য চেয়ে আসছে। এই কষ্ট হলো এ বান্দাকে হয়তো সেই দিন কোন এক অদ্ভুত কারণে, কোন এক অদ্ভুত লিখনে, তাকদীরের হিসেবে আমাদের সাথে যোগাযোগ হয়ে যায়, এবং আমাদের সাথে যোগাযোগ হয় অন্য একটা মাধ্যমে, কারণ সেইখানে যখন আমরা কাজ করি সামহাও এই বাসায় সে একজন মেহমান হয়ে এসেছিল, এবং সে জানতে পারে যে এই বাসাতে, যে বাসাতে সে মেহমান হয়ে এসেছিল, মিন্টন এই বোন, এই বাসাতে একটা মেয়ের উপরে জিন ছাড়ানোর প্রক্রিয়া চলছে। এবং খুবই স্বাভাবিকভাবে সে একবার জিজ্ঞেস করেছিল আমাকে যে আমি কি তার প্রবলেমটা দেখতে পারি কিনা। তখন আমি ডেনাই করি, চিনি না জানি না, থাম করে আমি যাত্রার ব্যাপার দেখতে পাই না। এবং এরকম হলে তো যে কেউ এসে বলতে পারে যে ভাই আমাকে একটু দেখে দেন, তো কি ঝামেলা, না এটা সম্ভব না। কিন্তু একটা মোমেন্টে সে যখন আমার সাথে কথা বলে উঠে গেল, চলে যাচ্ছে, আমি তার দিকে তাকাই, তার পেছনের দিক বরাবরই আমি তার দিকে তাকাই। এবং তার দিকে তাকানোর পর সে যখন নেমে যাচ্ছে, আমি সিঁড়ির দিকে সে নেমে যাচ্ছে, আমি তার চুলটা পর্যন্ত দেখলাম, সে নেমে গেছে, সব ঠিক। আমার অন্তর বলছিল যে খুব খারাপ কিছু একটা আছে, খুব খারাপ। এবং ইমিডিয়েটলি আমার চোখের সামনে 18 ঘরের একটা নকশার ছাপ জাস্ট ফ্ল্যাশ করলো, জাস্ট ফ্ল্যাশ আর কিছু না। এবং ওই সময় আমার এই ফ্ল্যাশগুলো প্রচুর হতো, কিন্তু আমি ইমিডিয়েটলি কোনো কথা না বলে আমি আমার কাজ করলাম। আমার কাজ করার পরে আমি নিচে নামলাম এবং খুব কৌশলে আবার ওই মহিলাকে আমার কাছে ডেকে আনালাম, নিচে দিকে চলে যাব সেই সময় রাস্তা দাঁড়ানোর অবস্থায়। তো সে আমার সাথে যখন কথা বলছে, অবভিয়াসলি তার কথাবার্তার ধরন দেখলো যে অন্য কেউ তাকে কোনোভাবে অ্যাটেনশন দেবে না, কারণ তার মধ্যে ক্লিয়ার প্রমাণ ছিল। প্রথম দিকে আমি তো জানতাম যে তার প্রবলেম আছে, কিন্তু আমি তো যে কোনো লোকের ব্যাপারে আগাতে পারি না। কিন্তু ওই ফ্ল্যাশের পরে যখন আমি তাকে আরেকটু আমার মন মতো যে একটা কথা বললাম, আমি তার মধ্যে যে অসংলগ্নতা দেখলাম, আমি ক্লিয়ার তার সমস্যা অনেক প্রবল। এবং তার সমস্যা অনেক প্রবল দেখেই কোনো সিমটম চোখের সামনে পড়বে না, মানে যে সিমটম দেখলে বোঝা যায়। নীরব ব্যাধি যেগুলো, ঘাতক ব্যাধি, সেগুলো কোনো সিমটম দেখায় না, সিমটম একেবারে লাস্ট মোমেন্টে দেখাবে, যে সময় একেবারে দেরি হয়ে গেছে। এবং আমার তো অভিজ্ঞতা আছে এরকম দেরিতে হয়ে যাওয়ার, দেরি হয়ে যাওয়ার পরে যখন সিমটম দেখা দেয় উপায় থাকে না। আমি তাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করলাম যে আপনাকে আমাকে বলতে হবে কি হয়, এবং তিনি তখন বলতে না চাইলেও এইভাবে বললো যে জানি বিশ্বাস করবেন না, কিন্তু প্রতি রাত্রেবেলা, আগে একটু কম হতো কিন্তু এখন প্রত্যেক রাত্রেবেলা আমার পেটে এসে এত বড় বড় ছুরি, একটা এরকম এরকম দেখতে বড় কান, মানে এক সাইডে কান দেখা যায়, সেটা হাতের মতো, নাকের মধ্যে নখ পরা, চুলগুলো কেমন জানি চুলের পাশে আর কি একটু ঝুলানো থাকে সাপ, এবং তার চেহারাটা লাল বর্ণ, চোখের রোটা কেমন যেন মোটা, মনে হয় অসুর। সে তার দুই হাত ধরা একটা বড় বল্লা টাইপের ছুরি দিয়ে, মানে টেরা টাইপের ছুরি দিয়ে আমার পেট কুচি কুচি করে কিমান মতো করে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম সব কথা, উনি আমাকে তখন বলেননি, কিন্তু এরপরে উনি আমাকে বলেছিলেন। এবং এর মধ্যেও আমি আপনাদেরকে জানিয়ে রাখি, উনি সাফার করছেন প্রায় 10-12 বছর সেম জিনিস, ভাবতে পারেন। উনার সাফারিংটা শুনলে মনে হবে যে এই তো উনি কয়দিন সাফার করছেন, এই তো এই কয়দিন ধরে সাফার করছেন, কিন্তু উনি সাফার করছেন 10-12 বছর ধরে, এবং লাস্ট 10-12 বছর মিল্টনের কোনো খোঁজকে পায়নি। মিল্টন গায়েব হয়ে যাওয়ার পরেই তার এই সিমটম রেগুলার বেসিসে দেখা দিতে শুরু করে। মিল্টনের ব্যাপারে লোকজনে ধারণা তো ছিলই, একটু আন্দাজ, একটু সন্দেহ, কিন্তু যখন একজন ব্যক্তি কৌশলে ওই পুরাতন ঘরে পেছনে যান, তিনি মনে করলেন যে এইখানে মিশন কি করে একটু দেখা যাক, কারণ গ্রামের লোকজন একটু জানেন কিরকম হয়। তিনি কৌশলে ওদিকে গেলেন, ওই ঘরে দরজা খোলার চেষ্টা করলেন, খুলেও ফেলেছেন, এবং ভেতরে ফ্লোরে লাল লাল কি যেন ছিটানো, দেয়ালে কি যেন আঁকা, ভেতরে একটা মূর্তি, কেমন এবড়া থেবড়া একটা মূর্তি, এবং পচা গন্ধ। গ্রামের মানুষ কিন্তু জানে কোন জিনিসের গন্ধ কি, এটা রক্ত পচা গন্ধ, গ্রামে ছড়িয়ে পড়ে কিন্তু। গ্রামে ছড়িয়ে পড়ে এবং ওই দিনের পর থেকে মিল্টনের খোঁজ কেউ জানে না। ইভেন ওই দিনও ভালো করে হিসেব করার পরে সবাই খেয়াল করে ওই দিন আসলে কেউ মিল্টনকে দেখেইনি। মিল্টনকে জাস্ট দেখা গিয়েছিল আগের দিন রাতের বেলা, মানে যেদিন লোকটা ফাইন্ড আউট করে যে এখানে এরকম চলছে, এরকম দুই নম্বরই চলছে, খারাপ জিনিসটা চলছে, সেরা চলছে, ওর আগের রাতেই মিল্টনকে দেখা গিয়েছিল শেষবার। এবং ওইটাই লাস্ট ভিজিবল, মানে তার শেষ প্রমাণ যে মিল্টন ছিল যাবে। এরপর থেকে মিল্টনের খোঁজ আর কেউ জানে না, মিল্টন একেবারে গায়েব। ঠিক ওই দিন থেকেই তার সমস্যা প্রকট হতে শুরু করে। এর মধ্যে মিল্টনের মা এখন আছেন এবং মিল্টনের ভাইদের মধ্যে সমস্যা সমস্যা সমস্যা, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলতো না, একজন আরেকজনের সাথে কথা বলতো না। তারা সবাই সাফার করছিল, কারোর বিছানার নিচে ঠক ঠক, কারোর গলা প্রতি রাতে কাটা হচ্ছিল, কারো হাত পা থেকে চামড়া তুলে নেওয়া হচ্ছিল প্রত্যেক রাতে, কোনো কোনো বোন প্রসব বেদনার মতো বেদনা টের পেত রাতের বেলা ভয়ঙ্কর ভাবে। তারা সবাই আত্মাগল হয়ে গিয়েছিল যার যার দুনিয়াতেই, মানে একজনের সংসারের খবর আরেকজন জানতো না। কিন্তু যখন আমি ইনভলভ হলাম, যখন আমি এই বোনের কথা শুনলাম এখান থেকে, আমি যখন তাকে বললাম যে মার সাথে কন্ট্যাক্ট করেন, মার সাথে কন্ট্যাক্ট করার পরে বাকি লোকের সাথে কন্ট্যাক্ট করলো, এক এক করে বের হতে লাগলো, প্রত্যেকটা ব্যক্তি ভয়ঙ্কর ভাবে সাফার করছে ভয়ঙ্কর ভাবে। আমি তো সবার কথা বলতে পারছি না। যখন আমি এই ব্যাপারটা আমি সাথে জানলাম, তখন উনি আমাকে ক্লিয়ার কাট বলে দিলেন, ওরা এমন এক জিনিসের শিকার তা হচ্ছে শেরেক, এবং যে এই কাজ করেছে সে দুনিয়াতে নেই, মিল্টন দুনিয়াতে নেই। কিভাবে নেই এটা কেউ জানে না। মিল্টন যদি দুনিয়াতে থাকতো, যেই জিনিস শেরেক সেই জিনিস মিল্টনের সাথেই থাকতো। মিল্টন নাই দেখে এখন সেই সেরেকি বস্তু বা সেই সেরেকি জিনিসটা চারপাশে ঘোরা ফেরা করছে মিল্টনের রক্তের লোকগুলোর উপরে, এবং মিল্টনের রক্তের লোকেরা যে সমস্ত জায়গায় আছে ওই সমস্ত জায়গায় এই শক্তি পৌঁছে যাচ্ছে, এবং ওই শক্তি মিল্টনের রক্তের লোকগুলোকে কষ্ট দিচ্ছে এবং আশপাশের লোকগুলোকে কষ্ট দিচ্ছে। এবং ওই মূর্তি বেশ কয়েকবার ভাঙার চেষ্টা করেছিল বেশ কয়েকজন লোক উদ্যোগ নিয়ে, কিন্তু জানেন জানেন ওই উদ্যোগ পর্যন্তই, কেউ উদ্যোগ নিতে ভেঙে ফেলব তার উদ্যোগটা জাস্ট পরে নাই হয়ে যেত, মানে তারা মনে হতো না, খেয়াল আসতো না। দুই একজন লোক চেয়েছিল ভাঙতে, কিন্তু তাদের মনে হতো কেমন যেন যে না থাকবে কি করবো, ওগুলো ধরে লাভ নেই, মানে তাদের মনোভাবটা বদলে যেত যখন ভাঙতে যেত, মনোভাব বদলে যেত। এবং ওই পুরাতন বাড়ির ওই ঘরটা কিন্তু লক ছিল, এবং লক থাকা অবস্থায় এতদিনে এই পুরো ঘর একেবারেই জংনা ছিঁড়ে গেছে চারপাশে। ঠিক এই কারণেই এখন এই রাতের বেলা, এই শীতের রাতে, মধ্য জানুয়ারির শীতের রাতে, আমি এবং আমি সাহেব ওই পুরান ঘরের সামনেই ভেতরে ছিলাম, ততক্ষণ বাইরে বেরিয়ে এলাম আমরা। আমার হাত তখন প্রচন্ড ব্যথা করছে, দুই হাতে তালু। আমি শুধু আমি সাহেবকে জিজ্ঞেস করলাম, এটা না মাটির মূর্তি? আমি সাহেব বললেন হ্যাঁ। তা আমি জিজ্ঞেস করলাম ওনাকে, তাহলে এটা ভাঙল না কেন? আমি যেটা খেয়াল করলাম উনি এই প্রশ্নের উত্তর জানেন, কিন্তু উনি আমাকে দিলেন না, ইচ্ছা করে দিলেন না। উনি শুধু আমার পিঠের উপর একটা হাত রেখে বললেন, তুমি পারবে, এমনকি একটা ছোট বাচ্চা পারবে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে এখন পারছি না কেন, আমি সাহেব আমাকে বললেন, তোমার দিল কি চায় বলো তো? তাই আমি ওনাকে বললাম যে এই প্রশ্নের মানে কি, আবার দিল কি চায়, এখানে কি মামলা, এখানে কি আপনাকে সারাদিন বসে দেবো কি? আমি সাহেব বললেন, আজকে রাতে না, আজকে রাতে আর কিছু করার দরকার নেই। দিল কি চায় ওইটা একবার নামাজের পরে আল্লাহর সাথে কথা বলে দেখো, দিল যেটা চায় ওইটাই করো। ওই ঘরের দুয়ারটা আমাকে লাগিয়ে দিতে বললেন আমি সাহেব, উনি আমাকে বললেন যে তুমি লাগিয়ে দাও, আজকের রাত এখানে থাকো, আগামীকালকের রাতে আসো। আর রাত শেষের দিকে এখন প্রায়, যদি নামাজ পড়ে নিতে চাও তাহলে ওই সময়টা তোমার হাতে আছে এখন। আমি ওই ঘরে গেট লাগিয়ে দিলাম এবং লাগানোর পরে দেখলাম যে হ্যাঁ, রাত তো শেষের দিকে, কিন্তু রাত শেষের দিকে উনি এখন বললো কেন? রাতের শেষ প্রহর শুরু মাত্র, কিন্তু তার মানে এই না যে রাত শেষের দিকে। শীতের রাত, বিশাল বড় রাত, রাত তখন 3টা। যদি গরমের রাত হতো তাহলে এটা বলা যেতে পারে যে এটা এখন শেষ সময়, নামাজের শেষ সময়। কেন শেষ হতে কথা বলল উনি আমাকে? কিন্তু আমি আচমকাই দেখলাম যখন আমি খিল লাগিয়ে লক করে দিচ্ছি, উনি আমার পাশে নাই, জাস্ট ভ্যানিশ। ভেবে দেখেন আমার শরীরে যে ঝাঁকিটা মারলো এক সেকেন্ডের জন্য, কারণ ওই জায়গায় আমি একা। রাস্তা আমি চিনি, এর আগে আমি দুইবার এসেছি, কারণ বিকালবেলা আমরা এসেছি এবং বেশ কয়েকবার এই জায়গাটা ঠিক করে গিয়েছি আগে আমি। এবং রাস্তা একটাই, পায়ে হাঁটা রাস্তা, ওই ট্রেইল ফলো করলেই হবে। ট্রেইল ফলো করে আমি ঠিকই নতুন বাড়িতে এলাম। সময় তো শীতের রাত, বিশাল বড় রাত হয়, সময় মনে হচ্ছে যে 5 মিনিট চলে গেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে 1 মিনিট, এরকম লাগে শীতের রাতগুলো। আমি নামাজ পড়লাম, ওই বাড়িতে এসে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে কোনো এক কারণে আমি না দোয়া করিনি। ওই নামাজের মধ্যেই আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার আবার এক্ষুনি বাসায় ঢুকতে হবে, এক্ষুনি। আমার মন বারবার বলছিল এক্ষুনি এক্ষুনি জাস্ট নামাজটা শেষ কর এবং হাঁটা দেখ। নামাজ নিজে শেষ করলাম, নিজে হাঁটা দিলাম। শীত নিবারণ করার জন্য শরীরে 2টা কাপড় ছিল, কিন্তু ওই রুমের মধ্যে ঢোকার পরে আমি 1টা কাপড়ে সাধারণ একটা ড্রেস পরে, জাস্ট পোলো শার্টটা পরা আমি রুমের ভিতরে, ওই পোলো শার্ট পরা অবস্থায় আমি বাইরে বেরিয়ে আসি। মানে কেমন একটা জলদি জলদি ভাব যে আমার এক্ষুনি ওই জায়গায় যেতে হবে, আমাকে এক্ষুনি ওই জায়গায় যেতে হবে, সময় নেই হাতে। আমি ওই ট্রেইল ফলো করে লাইট জ্বালিয়েই একেবারে সোজা এই ঘরের সামনে চলে আসি। ট্রেইল ফলো করে ঘরের সামনে আসি এবং ঘরের সামনে যে সময় আসলাম, প্রচন্ড শীতের রাত না, ঠিক ওই জায়গাটার মধ্যে না শীত নাই, শীত নাই, কেমন যেন একটা ভাব। এবং আমি জাস্ট মনে হচ্ছে যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি যখন গোসল করার পরে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে যখন আপনি রিল্যাক্স হবেন, যেরকম তরতাজা লাগে না শরীরটা, আমি একেবারে ফ্রেশ অনুভব করছিলাম। এবং ওই ঘরের দরজা খোলা, একটা পাট খোলা, লাইট জ্বালিয়ে রেখেছি আমি, যত কিছু হোক ভয় তো লাগে না, আমি তো মানুষ, ভয় লাগে তো, লাইটটা একটা সাহারার মতো, তাই না? আমি কয়েকবার পেছনে গেলাম, পেছনে যে লাইট জ্বালানো অবস্থাতেই লাইটটা আমার অন্য হাতের মধ্যে লাইটের মাথাটা চেপে ধরলাম, আলো নিভিয়ে দিলাম একরকম, কিন্তু লাইটের সুইচ বন্ধ করিনি। আমার হাত কিন্তু লাইটের আলোতে জ্বলছে, যেরকম লাগে টর্চ দিয়ে তাতে হাতে চেপে রাখেন। আমি ওই যে দরজাটা একটা পাট খোলা না, সেদিক দিয়ে তাকিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি ছায়া, আমি দেখতে পাচ্ছি হাত, আমি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তানো বাতাসে ভাসছে, কিন্তু এইসব কিছু না, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র, মানে এর মানে এটা না যেটা সত্যি, আমার চোখ দেখাচ্ছে, মানে আমার কল্পনা, আমার ভয় আমাকে দেখাচ্ছে। ওইখানে আমি তখন আসলে কেউই নেই, জাস্ট অন্ধকার ঘর। আমি বুঝলাম যে আমি ফুল দেখছি, মানে আমার আমার চিন্তা ভাবনা, আমার ভয় আমার মাথার মধ্যে প্রচন্ড ভাবে চেপে বসেছে, এই জন্য আমি ফুল দেখছি। বুক ভরে নিঃশ্বাস নিলাম এবং চিন্তা করলাম যে আমি এখানে কেন, আমি না এখান থেকে একটু আগে চলে গেলাম এবং লাইট মারলাম, যে রাস্তা দিয়ে এলাম লাইট মারলাম, ওইদিকে চারপাশে লাইট মারলাম। কেমন যেন অড লাগলো, মানে ভয় লাগার কথা, আমার ভয় লাগছেও না বা ভয় লাগেও, এবং কেমন যেন অনুভূতি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম অনুভূতি আমার খুব রেয়ারলি হয়। আমি এবার একদম সাহস করে আল্লাহু আকবর বলে লাইটটা বন্ধ করে দিলাম। আমি শুধু অন্তরে এটা বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে সবকিছু থেকে হেফাজত রাখেন কিছু সময়ের জন্য, আপনার নিজের হেফাজত রাখেন কিছু সময়ের জন্য, এবং আমি আল-ওয়াহাব 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 মনে মনে বলে যাচ্ছিলাম বারবার। আমি আতঙ্কিত হলাম, এটাই বলে আমি জানি না কেন। কিছু সময় গেল, লাইটটা বন্ধ করা পড়ে না, পুরো দুনিয়া অন্ধকার লাগছিল, কিন্তু ধীরে 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 অন্ধকারটা কেটে যাচ্ছিল, আমার চোখ শুয়ে আসছিল। কিন্তু ওই যে বলছিলাম না, লাইটটা নেবানোর পরে মনে হচ্ছে যে এই আমার হাতের সামনে, চোখের সামনে একটা হাত চলে আসলো, এই এখানে একটা বড় বিকট বিকট একটা পেত্নি দেখতে পাচ্ছি, এই মনে হচ্ছে যে আমার সামনে কে জানি দাঁড়ানো, তার মুখের গলাটা কাটা, ওই ওই জায়গা দিয়ে রক্ত পড়ছে, এই মনে হচ্ছে যে একটা মূর্তি, বিশাল মূর্তি আমার সামনে দাঁড়ানো। এটা কিন্তু তখন যখন আমি লাইটটা বন্ধ করি, তার মানে এই না যেটা আমি দেখেছি এটা আমার চোখের ভুল, আমার অন্তর এই মুহূর্তে প্রচন্ড চাপে আছে, ভয়ে আছে, এবং ভয় থাকলে ইমাজিনেশন আপনাকে ভয় দেখা উঠে, আরো ইমাজিনেশনের ভয়ও আমি পাই। এই জন্য এইটুকু অন্তত বুঝতে পারি যে এটা ইমাজিনেশন অথবা এটা ভুল, যতক্ষণ পর্যন্ত আমার জীবন হাইকমান না আসে ততদিন পর্যন্ত এরকমই ছিলাম। যখন আলোটা সরে আসলো ধীরে ধীরে, চারপাশের আলোটা মানে যে হালকা আবছায় আলো থাকে একটু হলেও রাতের অন্ধকার বোঝার জন্য, এই আবছায়ের মধ্যে বুঝতে পারলাম যে শেষ রাত বিধায় এই মুহূর্তে কোন রকম কুয়াশা নেই, এবং অনেক দূরে হয়তো আর একটু নিচের দিকে নেমে গেছে চাঁদ এবং হালকা একটা আলো, যার কারণে চাঁদ যে ওইদিকে আছে সেটা বোঝা যাচ্ছে, এবং হালকা একটা আলো। ওই আলোতে আমার নজর গেল একটা বড় গাছের দিকে, এবং ওই গাছের ডালে আমি বুঝতে মনে হচ্ছে ওই গাছের ডালে কে যেন দাঁড়ানো, কে যেন এখানে দাঁড়ানো। তো ইমিডিয়েটলি না আমার পুরো শরীরে একটা ঝাঁকি মারলো, এটা কিন্তু আমার ভুল দেখছি না, এটা আমি বুঝতে পারছি, কারণ ছায়া দেখলে আমি দেখবো কি ছায়া, একটা ছায়ার পেছনে আর একটা ছায়া, আর একটা হাতের পেছনে আর একটা হাত, যেটা চোখ দেখায় অন্তর দেখায়, কিন্তু রিয়েলি যদি দেখি সেখানে একটা জিনিসই থাকবে, একটা সাবজেক্টই থাকবে বা একটা জিনিসই থাকবে। আমি দেখতে পাচ্ছিলাম ওই ঘরের পেছনে একটা উঁচু বড় গাছ, হ্যাঁ, কেউ একজন দাঁড়ানো, এবং সে মানুষ, এবং কেন জানি আমি বলে বসলাম মিল্টন। আমি যখন মিল্টন বললাম না, বিশ্বাস করুন একটা হাসি শব্দ ভেসে আসে, এবার হাসিটা না এক্সেপ্টেন্সের হাসি, মানে বিকট হাসি না, এক্সেপ্টেন্স, মানে সে জাস্ট এক্সেপ্ট করলো যে হ্যাঁ আমি মিল্টন, মানে ওইটার বোঝালো সে ওই রকম একটা হাসি দিয়ে। ততক্ষণে আমি খেয়াল করলাম যে আমার গলা রীতিমতো কাঁপছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি তারপরও জিজ্ঞেস করলাম, তোরা মরে গেলি, তোরা মরে গিয়েছিস? উত্তর আসে, কে বলেছে আমি মরে গেছি, এই যে আমি তোর সামনে, এই যে দেখ চারপাশে আমি মিলিয়ে আছি, তুই এসছিস আমার আমার এই শ্রদ্ধার জায়গাটাকে বরবাদ করার জন্য। তা আমি উত্তর দিলাম, কি যেন উত্তর দিয়েছি, ওই কথাটা আমার এখন কোনো মতে মনে আসছে না। কেন বলছি জানেন, আমি যখন এই কথাগুলো শুনছিলাম না, ওই সময়ে আমার হার্টবিট এত বেড়ে গিয়েছিল ভয়ে, আমি নিজে কি বলেছি, আমার সেটা চাইতে আমার হার্টবিটের শব্দটাই আমার কানে বেশি বাজছিল, ওই কথার উত্তরে আমি কি বলেছিলাম সেটা আমার মনে নেই, হার্টবিটের কারণে। তো নিজের বুকের মধ্যে হাত রেখে চাপ দিয়ে নিজেকে তো শান্ত করার চেষ্টা করছিলাম, এবং জোরে একটা নিঃশ্বাস নিলাম, জোরে নিঃশ্বাস নিয়ে বললাম যে আল ওয়াহাব বলেই মুক্তি, আল ওয়াহাব বলেই উর্দুশে বললাম, মিল্টন আমি জানি এটা তুই না, তুই যেই হস এই জায়গায় তো থাকার দরকার নেই, আর যদি এখান থেকে তুই না যেতে চাস, দেখ আমাদের কাছে জমজমের পানি আছে, যদি জমজমের পানি এখানে ফেলে দিই না তুই জলে পড়ে ছাড় হয়ে যাবি, তুই মিল্টন না, মিল্টনের ভূত না, আমরা ভূতে বিশ্বাস করি না, তুই হয়তো ভূতে বিশ্বাস করতে পারিস, কিন্তু তুই একজন জিন, এর বাইরে তুই কিচ্ছু না, তোর যতটুকু শক্তি আছে এইখানে, ওই নকশা মনে হয় এই মুহূর্তে নকশাটা জীবিত, সময় লাগবে না, আমি যদি একটা ঘরের মধ্যে কালি ঢেলে দিই পুরো নকশাটা ওই মুহূর্তে স্টল হয়ে যাবে, তুই জানিস তুই তো জানিস ওই সময় মানে নকশাটাকে তো আমার হাতে চলে আসবে, আমি চাইলে তোকে গোলাম বানাতে পারি, আমার ওই শখটা নেই। আমি একটানে কথাগুলো বললে গেলাম, কিন্তু যখন আমি কথাগুলো বললাম না, ওই সময় আমার নজর সরে গিয়েছিল গাছ থেকে, কারণ আমি আমার হার্টবিট কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, আমার গলা দিয়ে কথাগুলো বেরিয়েছিল আমার মনে আছে, কিন্তু কাঁপতে 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 ওই সময় যখন আমি আমার কথা শেষ করে গাছের দিকে তাকালাম, আমি দেখলাম যে গাছের দিকে কেউ নেই, কিন্তু একটা পিসি দেখতে মানুষ ওই যে পুরান ঘরটা, ওই পুরান ঘরটা ছাদের উপরে বসে, এমন ভাবে বসা হাত এবং হাঁটু মাটু মাকড়সার মতো দিয়ে শরীর থর থর করে কাঁপে। এগুলো দেখলে জানেন শরীর থর থর করে কাঁপে, যত কিছু হোক যত অভিজ্ঞতা থাকুক না কেন শরীর থর থর করে কাঁপে। আমি নিঃশ্বাস ধরে রাখতে পারছিলাম না, আমার আস্তে আস্তে নিঃশ্বাস না থেমে আসছিল ভয়ে, এবং আমার চারপাশে আমার যেন অন্ধকারে আসছিল, আমার নিজের চোখেই আমি রং বেরঙের আলো দেখতে পাচ্ছিলাম, চোখ মুখ অন্ধকার হয়ে আসলো, এক অদ্ভুত রকমের রং বেরঙের আলো দেখছিলাম, মনে হচ্ছিল যে শ্বাস নিতে পারছি না। ওই সময় দূর থেকে আমি এটুকু বুঝলাম যে আমি সাহেব আমাকে বলল চোখ খুলে তাকাতে, আমি চোখ খুললাম, চোখ খোলার পরে আমি শুধু এটুকু দেখলাম ওই যে দরজার একটা কলাপ খোলা ছিল, সরি একটা পাট, এবং ওই পাট যে জায়গাটা দিয়ে খোলা ওই জায়গা দিয়ে জাস্ট একটা শেপ বোঝা যাচ্ছে, এবং আমার সামনে রডটা এসে পড়লো যে রডটা একটু আগে আমরা ব্যবহার করেছিলাম। আমি শুধু আমাকে বললেন যে রডটা তুলে নাও এবং খাই মারো। আমি সাথে সাথে রডটা তুলে নিয়ে আমার হাত পা প্রচন্ড ভাবে কাঁপছে, আমার মনে হচ্ছে যেন আমি অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছি, আমার দুই পায়ের বোধ শক্তি এমন যে আমি জাস্ট পিছলে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার দুই পায়ের শক্তিটা নাই, জাস্ট পিছলে যাবো যে কোনো সময় এরকম মনে হচ্ছে। তবুও ওই রডটা আমি ধরি এবং রডটা আমি আমার হাঁটুর নিচ বরাবর ধরে ফেলি, মানে রডটাকে দুই হাত দিয়ে ধরি, যেমন যেন আমি লিভার ব্যবহার করে খাই দেওয়ার চেষ্টা করছি, মানে বাড়ি মারাম না যেন পেটে ফোর হয়ে যায় এভাবে আর কি, দুই হাত দিয়ে। এবং আমি শুধু কি বললাম আমি যাই না, আমি শুধু আল্লাহ, কিন্তু এরপরে আমি কি বলেছি আমি নিজেও যাই না, আমি জাস্ট গেলাম এবং আমার সামনে আমি যত আগাচ্ছি তত মনে হচ্ছিল যে ওই যে ফিগারটা দেখছে ফিগারটা মুখ হা করে ভেঙচাচ্ছে আমাকে, এবং বিশ্রী কোনো কিছু, সেই সাথে আমার মনে হচ্ছে যে আমি একটা মানুষের লাশ দেখতে পাচ্ছি যার গলার তার ঘাড়ের পাশটা কেমন যেন নাই, মনে হচ্ছে জাস্ট তার ঘাড়টা ঘাড়ের পাশ দিয়ে কেউ তাকে জবাই করেছে, গলার দিক দিয়ে জবাই করেনি, এরকম কিছু একটা দেখতে পাচ্ছিলাম। এবং আমি শুধুমাত্র ঘাই মারলাম জোরে, এবং ঘাই মারার সাথে সাথে আমার মনে হলো যে আমি মাটি কি হিট করেছি, এবং ঘাই মারছিলাম, শুধু মারছিলাম আর কিছু যাই না, আমি শুধু মারছিলাম। একটা পয়েন্টে যে সময় আমি টের পেলাম যে আমি আমার নিজেকে ফিরে পেয়েছি, জাস্ট আমি আমার কন্ট্রোলে পুরোপুরি, আমার পুরো শরীরে যে কাঁপনি ভাবটা ছিল সেটা চলে গিয়েছে, আমার সেন্স ফেরত আসছে, আমার সামনে জাস্ট কয়েক ইঞ্চি দূরেই ওই মূর্তিটা, জাস্ট কয়েক ইঞ্চি দূরেই ওই এবড়ো থেবড়ো হাতে বানানো মূর্তিটা এবং ওটার মাথাটা। আমি এবার রড ফেলে দিয়ে শুধুমাত্র আমার হাতের তালু দিয়ে ধাক্কা মারি একদম জোরে, প্রথমে প্রচন্ড ব্যথা পেলাম, কিন্তু আবার ধাক্কা মারলাম আবারও ব্যথা পেলাম, কিন্তু গায়ের জোর এবং রাগ জিদ এই দুইটা তিনটা জিনিস মিশে এরকম কয়েকবার হাতের তালু দিয়ে ধাক্কা মারতেই এটার মাথাটা একেবারে ভেঙে যায়, এটার ওই ব্যথা ওর মাথাটা ভেঙে যায়। এরপর আমি শুধু এটা টের পেলাম যে একটা বাতাসের বেগ ঢুকলো, আমার মনে হলো যে আমি সে ঢুকে একটা লাথি মেরেছে ওই মাটির মূর্তিটা, জাস্ট একটা মাটির মোটার দলা, জাস্ট মনে করেন যেটা ফুটবল, মাটির ফুটবল মাটিতে পড়লে যেভাবে ভাঙবে এইভাবেই এটা ভেঙে গেল, এবং ওই রডটা আমি আবার হাতে তুলে নিলাম এবং আমি হিসাবে কথা বা ওনার কোনো ডাইরেকশন চিন্তা ভাবনা না করেই ওই ওয়ালের মধ্যে যে জায়গায় নকশাটা খোদাই করেছিল, 18 ঘরের নকশাটা এবং চারপাশের জিনিসপত্র, এগুলোর উপরে একটার পর একটা খাই মারতে থাকলাম, জাস্ট খুঁচিয়ে খুঁচিয়ে ঘাই মারার মতো, কিন্তু সজোরে, যাতে এটা ব্রেক হয়ে যায়, যাতে ভেঙে যায় এবং এই পুরো নকশাটার কিছু অংশ আমি একদম গুড়িয়ে দিই, বৎসরু করে দিই, মানে এই নকশা এখন আর ভ্যালিড না। এই নকশার যত ক্রিয়াকলাপ ছিল সব ওই জায়গাতেই ব্রেক হয়ে গেছে, ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এরপরও আমাদের আরো এক রাত থাকা পড়েছিল, আনুষঙ্গিক কিছু কাজ বাকি ছিল। ওই মূর্তি ভাঙার পর পরের দিন সকালবেলা আমি আবারও যাই, মূর্তির অস্তিত্ব ছিল না, এটা সত্যি কথা। এবং ওই দিনের আলোতে আমি ওই ওয়ালটার ওই পুরো নকশাটাই ঘুরিয়ে দিই একদম। এবং আমি এটা জানতাম যে ঘরে মূর্তিটা ছিল, ওই ঘর থেকে মূর্তিটা সামনে এনেছিলই ওই এন্টিটি। কেন এনেছিল আমি জানি না, এবং আমি সাহেব যে আমাকে ছেড়ে চলে যাবেন এটা আমি সাহেবের নিজস্ব চিন্তা ভাবনা ছিল। কারণ আমি সাহেব বুঝতে পারছিলেন যে আমি এটা যে কোনো একজন মানুষের ভাঙার কথা ইজিলি, কিন্তু আমি ভাঙতে পারছি না, ওটা আমি ব্যথা পাচ্ছি কেন। আমি সাহেব সেটা টের পেয়েছিলেন যে আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বিভক্ত। তখন যখন এরকম কাজে কেউ দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত থাকে তখন সে কোনো কিছু করতে পারে না। আপনি ভয় পেয়েও যে কাজ করতে পারবেন সেই কাজটা যদি আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা অবস্থায় করেন, অথবা সাহস থাকা অবস্থায় যে কাজ করতে পারবেন সেইটা যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় যদি কাজ করতে যান পারবেন না, সমস্যা ক্রিয়েট হয়। ওই সমস্যাই ক্রিয়েট হচ্ছিল, এই জন্য এটা ভাঙতে পারছিলাম না আমি। এবং এই জন্যই উনি আমাকে চেয়েছিলেন যেতে, আমি নামাজ পড়লে যেতে আমার মাথা ঠিক হয়, কিন্তু উনি আইডিয়া করেন না যে আমি রিটার্ন চলে আসবো এই জায়গায়। এবং উনি নিজে দেখাছিলেন ওই এন্টিটি ওই মূর্তির উপরেই কোন রকম সওয়ার হয়ে সেদিকে এগিয়ে আসছিল। এখন সে কেন এগিয়ে আসছিল সেটা আমিও জানি না, আমি সাহেবও জানি না, যাই হয়েছে। আমি মিল্টনের কথা জিজ্ঞেস করেছিলাম আমি সাহেবকে যখন আমি নকশাটা নষ্ট করি, তখন আমি সাহেব কি বলেছিলাম জানেন, এই ঘরে আসো, মানে ওই দেয়ালের পাশে যে আরেকটা দরজা ছিল। আমি সাহেব আমাকে ঢুকালেন, বলেন যে আমরা তো গতকালে ঢুকেছিলাম, আজকে ঢোকার দরকার নেই, জাস্ট উঁকি দিয়ে দেখো। আমি উঁকি দিলাম ভেতরে, এবং ভেতরে এখন সবই স্বাভাবিক, কিন্তু আমার কেন জানি মনে হলো যে ভেতরে ফ্লোরের চারপাশে রক্ত, আমার কেন জানি মনে হলো। এবং আমি বুঝতে পারলাম মিল্টনকে এখানে কেউ মেরেছে নাহলে মিল্টন মরেছে এখানে। তো এটা বুঝতে পারে যখন আমি মাথাটা সোজা করে আমি সাহেবকে জিজ্ঞেস করলাম, লাশ কই তাহলে, একটা মানুষ মোল্লার লাশ কি এত সহজে গায়েব হয়ে যাবে? আমি সাহেব বললেন, লাশ কি গতকালকে তুমি দেখেছিলে, ওই লাশই। এখন এটা নির্ভর করে যে লাশ এটা পচে গিয়েছে না লাশটা খেয়েছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, অনেক কিছু হয় এখানে, অনেক কিছু হয়েছে, যাকে ডেকে এনেছে সেই ওকে খেয়েছে, ডেকে এনেছে যাকে, তাকে তো খাওয়াতে হবে তাই না? একজন দুজন তিনজন চারজন পাঁচজন খাওয়াতে পারলো, বাকি খাওয়াবে কিভাবে, কজনকে খাওয়াবে, যাকে তাকে ধরে এনে তো খাওয়াতে পারবে না। আমি তো বুঝতে পারছি যে ডিএনএ গত অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, এরপরে কি জানো, ওকেই খেয়েছে, ওকে খেয়েছে। এবং ওকে খাওয়ার পর পরিবারের প্রত্যেক সদস্যের পেছনে ঘুরেছে, কিন্তু ও তো এই জায়গার মধ্যেই বন্দি, যার কারণে অন্য জায়গায় কিছু করতে পারে নাই। কিন্তু যদি কোনো পরিবারের সদস্য এই জায়গায় থাকত খেয়ে ফেলত। এবং দেখো ওই মেয়েটার পেটে কিমা করে, খাই দিয়ে পুরো পেটটাকে কিমা করে ফেলে, অন্য ভাইদের গলা কাটে, অন্য বোনদের ভয়ঙ্কর ভাবে টর্চার করে, টুকরো টুকরো করে, কারো শরীর থেকে চামড়া তুলে নেয়, হাত থেকে চামড়া তুলে নেয় স্বপ্নে। কেন? কারণ সে পাগল হয়ে গেছে এটার জন্য, সে ক্ষুধার্ত। তোমাকে একা দেখেছে মনে করেছে পারবে, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ব্যাস। এরপর আমি আর কিচ্ছু জিজ্ঞেস করি না, লাশ কোথায় আমার জানার দরকারও নেই, কারণ সেটা তো কয়েক যুগ আগের ঘটনা, কয়েক যুগ না এক যুগ আগের ঘটনা। লাশটা এতদিন এমন থাকে নিম্ন থাকে না, সতে না হাতে থাকলে কি না থাকলে কি, কোনো কিছু যায় আসে না। কাফের কি হলো না হলো কোনো কিছু যায় আসে না, কাফের হোক আর আমি হই, মুমিন হই বা যেই হই না কেন, কবরে যদি লাশ খাওয়ার হুকুম থাকে, আল্লাহ যদি কবরকে লাশ খাওয়ার হুকুম দেয় তো লাশ কিনে খেয়ে ফেলবো কবর, আর যদি হুকুম না থাকে তাহলে লাশ একেবারেই সুস্থ থাকবে, সরি সুস্থ না ঠিক থাকবে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি, মায়ের ভৌতিকতায় সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনাগুলো শেয়ার করব, আসলে আমি একসাথে শেয়ার করতে চাচ্ছিলাম একটার পর একটা, কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোট ঘটনা পেয়ে থাকি। তো এই ঘটনাগুলো আসলে বেশ অদ্ভুত এবং রহস্যময় ঘটনা হয়ে থাকে, দেখা যায় ছোট হওয়ার কারণে অনেক সময় এটা সিঙ্গেলভাবে শেয়ার করা যায় না। তো আজকে সেজন্য আমি বেশ কিছু ছোট ঘটনা, বেশ ভয়ঙ্কর ঘটনা সংগ্রহ করেছি যা আমাদের মেইলে এসেছিল, এবং সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরছি। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ঘটনাগুলো শুনবেন। তো শুরুতেই যার ঘটনা আমি শেয়ার করব, তিনি প্রথমে বলেছেন ভাইয়া আমার নামটা ব্যবহার করবেন না, এটা করলে সমস্যা আছে, চেতন পারিবারিক সমস্যা আছে। তো তিনি সেভাবে ঘটনাটা শেয়ার করেছেন, তিনি বলেছেন তার ছদ্মনাম শশী দেওয়ার জন্য, তিনি পুরন ঢাকায় থাকেন, এবং তিনি যেটা বলেন যে ওনার উনি পুরান ঢাকা স্থানীয় হলেও ওনার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তো সেই শশী ভাই তিনি যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন সেভাবে আমি ওনার মতো আপনাদের মাঝে উপস্থাপন করছি। ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আপনারা অনেকে জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনের বেলা যতটা সুন্দর রাতে তার থেকে বেশি ভয়ানক। তো ঘটনায় যাওয়া যাক, আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মিরেশ্বরাই নামক একটা জায়গা আছে জানেন, আগে রাস্তার মাঝে সেখানে দুটা কবর আছে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমরা জানি না। তো ওই জায়গায় পার হওয়ার পর একটি মসজিদ আছে মহাসড়কের পাশে, আমার শ্বশুর বাড়ি চট্টগ্রামের কোনো এক জায়গায়, আমার ওয়াইফ প্রেগনেন্ট, যখন সে এরকম প্রেগনেন্ট অবস্থা ছিল তার বা সে তখন তার বাবার বাড়ি ছিল চট্টগ্রামে। তো ওয়াইফকে দেখার জন্য আমি রাতে বাইকে করে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে, মাঝে অনেকবার ব্রেক দিই, একা এত দূর রাইড করা তো আসলে এরকম সম্ভব না। তো এইভাবে চলতে চলতে ফজরের আজানের প্রায় 30 মিনিট আগে আমি মিরেশ্বরে ওই কবর পার হয়ে মসজিদের সামনে বাইকটা রেখে মসজিদের সিঁড়িতে গিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম। একটু পর ওই মসজিদে আজান শুরু হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি এমন সুমধুর আজানের আগে কখনো শুনি নাই, এত সুন্দর একটা কণ্ঠ আজান দিয়ে দিচ্ছিল, তার ভয়েসটা ছিল মোটা কণ্ঠের এবং খুবই সুন্দর, মনে হচ্ছিল শুনেই যে আজানটা। তো আজান শেষ হওয়ার পর মসজিদের ভিতর প্রবেশ করব, দেখি কেচি গেটটা তালা দেওয়া, গেটে তালা দেখে আমি বাহিরে দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবতে লাগলাম মাত্র মসজিদ আজান দিয়েছে, একটু পর মনে হয় মুয়াজ্জিন সাহেব গেট খুলে দিবে। এইভাবে 15-20 মিনিট পার হয়ে গেল কিন্তু কেউ গেট খুলছে না। কিছুক্ষণ পর একজন লোক এসে গেট খুলে ভিতরে প্রবেশ করল, তখন সেই লোক আর আমি আর কেউ নাই, চারপাশে শুনছেন নিরাপত্তা। তিনি ভিতরে গিয়ে আবার আজান দিলেন, আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজান শেষ হওয়ার পর মজিন সাহেব আসলেন, আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই একটু আগে আজান হয়েছে আপনি যে আবার আজান দিলেন? পরে মহাজন সাহেব বললেন, কে আজান দিবে, আমি তো আপনার সামনে গেট করে আজান দিলাম। এটা শুনে আমার হাত পা কাঁপছিল। পরে মহাজন সাহেব পানি খাইয়ে মসজিদে এক কোনায় বসিয়ে দিলেন। তাই আমি ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আজান দিল কিনা, কথা প্রসঙ্গে মহাজন সাহেবকে জিজ্ঞেস করলাম। মহাজন ভাই বলল, দেখুন অত এলাকায় এই মসজিদ ছাড়া আশেপাশে কোনো মসজিদ এখানে এই মুহূর্তে নাই। তো যাই হোক, এর 10 মিনিট পর মুসল্লিরা আসা শুরু করেছে। পরে আমি নামাজ আদের পর মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কাছে নিয়ে দল করে ফু দিয়ে দিল। তারপর ওখান থেকে আমি শ্বশুর বাড়ি চলে আসি। জানি না ঘটনাটা আপনাদের কেমন লাগবে। শ্রোতা বন্ধুরা, এটা তো ছিল শশী ভাইয়ের ঘটনা। তো এই মিয়েশের ঘটনা যেহেতু তিনি বলেছেন, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। এটা 2011 সালের ঘটনা হবে। আমি প্রায় আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় 17-18 জন, দু তিনটা মাইক্রোবাস এবং বেশ বলা আমার যতটুকু মনে আছে দুটো মাইক্রোবাস এবং দুটো প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। দিনের বেলাতে ছিল এটা। তো এটা কিন্তু ঘটনার বাইরে, আপনাদের আমি শেয়ার করছি যেহেতু অন্য ঘটনা বলেছে এটা। তো তখন যেটা হয়েছিল যে আমার খালা যে গাড়িতে ছিলেন তার ফ্যামিলি সহ ওনার ছেলে মেয়ে এবং ওনার হাজব্যান্ড এবং ড্রাইভার, তো মিরসরাইতে ওনাদের গাড়িটা এক্সিডেন্ট করে। আল্লাহ করুক কারো কোনো এরকম দুর্ঘটনা হয়নি, শুধু ওনার মেয়ে একটু পায়ে ব্যথা পেয়েছিল এবং গাড়ির গ্লাস পুরো ভেঙে গিয়েছিল। তো তখন এক্সিডেন্ট করার পর আমরা তো পিছিয়ে ছিলাম, আমরা গাড়িটা পরে গিয়ে দেখলাম গাড়ির যে অবস্থা। তা আমার খালু ড্রাইভারকে অনেক বকাঝকা করতেছে, তুমি কেন এটা এরকম করলা না করলা। তো তখন ড্রাইভারকে যখন বকাঝকা করছি, স্থানীয় লোকরা যারা ছিল তারা কিন্তু তখন এসে আমাদেরকে শান্ত করতেছে এবং খালুকে বলতেছে, দেখেন এটা দিন হোক রাত হোক এটাই হোক না কেন, এখানে একটা কবরস্থান আছে এবং এখানে সম্মানের সাথে চলতে হয়। তো যাতায়াতের ক্ষেত্রে ঠিক সেম। তো এটা আসলে অনেকে এরকম টুকটাক এক্সিডেন্ট করে, এই জায়গাটা আসলে এরকম খুব রিস্কি একটা জায়গা, অনেকে আবার পার পেয়ে যায়, সবার ক্ষেত্রে এটা হয় না। নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছিল দেখেই এই সমস্যাটা হয়েছিল দেখে আপনার গাড়ি এক্সিডেন্ট করেছে। তারপরে ড্রাইভারকে জিজ্ঞেস করেছিল, সে তোমার সমস্যা কিছু তুমি খুলে বলো। সে বলতেছে যে দেখেন আকাশ তো পুরাই পরিষ্কার, আমি নর্মালি গাড়ি চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে হলো সামনে রাস্তা সম্পূর্ণ ভিজা, তো আমি জন্য হঠাৎ তখন ব্রেক করি, তখন গাড়িটা ঘুরে যায়। কিন্তু কেন কিভাবে কি হয়েছিল সে আসলে ওটা বলতে পারে না। তাহলে যেহেতু এই ভাই বলেছে, নিশ্চয়ই অবশ্যই সেই রাস্তায় কোনো একটা সমস্যা থাকলেও থাকতে পারে, যেহেতু দুটো ঘটনা একসাথে আমি এখন আজ করতে পারলাম। তো যাই হোক, এখন আমি চলে যাবো আরেকটি ছোট ঘটনায়, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, ওনার গ্রাম ফুলকি, থানা বাসাইল, জেলা টাঙ্গাইলে। এবং তিনি যেটা বলেন, ঘটনাটি ঘটে ওনার খালুর সাথে, একটি ঘটে যাওয়া ঘটনা, ওনার কাজিনের পরিবারের সাথে একটি ঘটে যাওয়া ঘটনা। তো চলেছি সেই ঘটনায়, যেভাবে জাহাঙ্গীর পাঠিয়েছে আমি বরাবরের মতো সেভাবেই ঘটনাটা শেয়ার করছি। আমি জাহাঙ্গীর, আমি একদিন আমার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। আগে মাটির ঘর ছিল, যদিও এখন আছে অনেক অনেক জায়গায়, তো খুব একটা দেখা যায় না গ্রামে। আগে সবার বাড়িতেই মাটির ঘর ছিল। তো আমি যেদিন আমার সেই কাজিনের বাড়িতে যাই, রাত্রের বেলা আমি তাদের কথা না শুনে একাই একটা ঘরে থাকতে রাজি হই, কারণ আমি রাত জেগে ফোনে কথা বলতাম, এটা তখন একটা বদ্ধভ্যাস ছিল, আর এই কারণেই আমি একা থাকার জন্য রাজি হই। তো গ্রাম বাংলা এলাকায় রাত 8টার দিকে দেখা যায় যে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা আশেপাশের ঘর নিরিবিলি হয়ে যায়। তো আমি এরকম ওদেরই একটা মাটির ঘরে শুতে গেলাম, যাকে আসলে কুটিরও বলা হয়। তো সেখানে একটা খাট ছিল আর রুমটাও বেশ শুনশান নিরাপদ ছিল আশেপাশে। তো আমি শুয়ে শুয়ে কথা বলছিলাম মাটির ঘরে, ছোট জানলার মতো একটা ছিল সেখানে তার পাশে খাটের মধ্যে। তো ওখান থেকে সুন্দর চাঁদের আলো আসছিল, মোটামুটি ঘরের সবকিছু প্রায় তখন দেখাই যাচ্ছে। তো আমি ফোনে কথা বলতে বলতে যখন হঠাৎ যে কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নাই, হালকা শীত শীত লাগছিল বলে আমি এরকম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে যাই। তো হঠাৎ করে আমার শীতটা আরো বাড়তে লাগলো। তখন আমি চোখ বন্ধ থাকা অবস্থায় হাত দিয়ে কাঁথা খুঁজতে লাগলাম, দেখলাম কিছুক্ষণ পর দেখি আমার বুকের উপরে থেকে কাঁথাটা নিচের দিকে নেমে যাচ্ছে। আমি টান দিয়ে নিলাম, আবার দেখি নিচের দিকে নেমে যাচ্ছে। এরকম দু থেকে তিনবার হওয়ার পর আমি ঘুম ঘুম চোখে যেই পায়ের দিকে তাকিয়েছি, দেখি একটা সাদা কাপড় পরে কেউ একজন দু হাত দিয়ে কিছু একটা টানতেছে। তো জোছনার আলোতে ঘরে আলো ছিল ভালোই, মুখ দেখা যাচ্ছে। আমি মুখ দেখতে দেখে বুঝলাম এটা আসলে ছেলে নাকি মেয়ে, কাঁথাটা টানছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। ঘরে তো দরজা লাগানো ছিল, এগুলো কি করে হচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না। একটু পর বুঝলাম যাকে আমি দেখছি সে দেখতে অনেক সুন্দর, কিন্তু তার হাসিটা তখন আছে, মুচকি হাসিটা দিচ্ছে, তখন আওয়াজ হচ্ছিল। এতটা ভয় ছিল যে বলে প্রকাশ করার মতো না। আমি এক মুহূর্তেই দু হাত দিয়ে কাঁথাটা ভালো করে ধরে এক টানে মোড়া দিয়ে রাখলাম, কি করে বুঝতে পারছিলাম না। কাউকে যে ডাক দিব আওয়াজও বেরোচ্ছিল না। আমি ওভাবেই কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমের মতো আসে, ভেবেছিলাম ফোন দিব কিন্তু কাউকে, কিন্তু আসলে সেই সাহসটা পাচ্ছিলাম না। আমার মনে হলো যে আমার বুকের উপর কেউ একজন বসে আছে। আমি মাথা বের করে দেখি সেই জিনিস মনে হচ্ছে যেমন বুকের উপর বসে আছে এবং ঠিক বুকের কাছাকাছি মুচকে মুচকে হাসিটা তখনও ছিল। আমি যেই ধাক্কা দিয়ে সরতে যাব তখনই আরো জোরে চাপ দেয় এবং খুব ধস্তা ধস্তি শুরু হয়। অনেক অনেক চলার পর যখন ফজর আজান দেয় তখন দেখি আস্তে আস্তে চারপাশ নিরাপত্তা। আমি যে কখন ঘুমিয়ে পড়লাম তারপর আমি আর খেয়াল করিনি। সকালে উঠতেই আমি সবাইকে গিয়ে আশেপাশের সেই কথাগুলো বলি। তখন মুরব্বী এবং আমার খালু আমাকে বেশ বকা দেয়, বলে তোকে বলছিলাম তুই এখানে থাকিস না, শুস না। তো তখন আমি বুঝতে পারি যে আসলে এই বাসার আসলে সমস্যা হয়েছে এবং আমাকে তখন আত্মীয় স্বজনরা বলেছিল যে এখানে একটু সমস্যা আছে দেখি কাউকে থাকতে দেওয়া হয় না। আসলে আমি সেদিন রাতে তর্ক করে কিন্তু এখানে থাকতে গিয়েছিলাম দেখি, কিন্তু আজকে আমার এরকম একটা দশা হয়েছিল। তো ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। তো এখন আরেকটি ছোট ঘটনা চলে যাব। তো যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তার নাম সোহেল ভাই। তো উনার ঘটনাটা তিনি আবারও বলছি যেভাবে পাঠিয়েছেন আমি আপনার মাঝে শেয়ার করছি। আমি সোহেল, আমার পাশের বাড়ির নানার সাথে 2019 সালে কিশোরগঞ্জের ভৈরবে একটি গ্রামে একটা ঘটনা ঘটে। সমস্ত গ্রামের মানুষের জন্য এক ভয়ঙ্কর সময় ছিল তখন, 24 রমজান। আমার এক দুঃসম্পর্কে এক নানা মারা যান। মারা যাবার আগে তিনি প্রতি রাতে চিৎকার করে উঠতেন এবং রাতে এবং বিভিন্ন মানুষ মানে এরকম দেখা যায় রাতে দিনে হঠাৎ করে চিৎকার করতেন এবং সবাইকে ডাকাডাকি করতেন, এবং এটা যে কেন করতেন কেউ বুঝত না। বিশেষ করে রাতের দিকে বেশি চিৎকার করে তিনি ডাকতেন সবাইকে। তো এরকম তিনি বিছানায় শুয়ে যায়, 3 মাস ওনার সাথে এমন হয়েছে। তো 24 রমজান তিনি মারা যান। রাত 2টার সময় হবে, ওনাকে দাফন দিয়ে সবাই বাড়ি চলে আসে। তো সবার মন খারাপ, আর যেহেতু বয়স্ক হয়েছে সবাই আসলে বুঝে গিয়েছিল আসুন আস ওনার আল্লাহ মাফ করুক হায়াত এরকম ছিল না। যাই হোক, 25 রমজান রাতে ঠিক রাত সময় 2টা, যখন নানা আগের দিন তো সেম সময় মারা গিয়েছিল, ঘরে সবাই শুয়ে আছিল। তো ঘরের পিছন থেকে ডাকা ডাকি আসতে শুরু করে, সবাই তো বেশ ভয় পেয়ে যায়, কারণ এমন একটা কথা প্রচলিত আছে যে 40 পর্যন্ত নাকি মানুষের সাথে যে কারেন্ট লাইন থাকে সে নাকি ভয় দেখায় অনেক সময়। তো এখানে কবরস্থান, এখানে ওনার মেয়ের বাড়ি ছিল। রাতে মনে হচ্ছিল ঘরে কেউ পাথর দিয়ে ঢিলাঢিলি করছে এবং কেউ টিনে পেটাচ্ছে, টিনের তাল ছিল পেটাচ্ছে। ভয়ঙ্কর চিৎকারের মতো আওয়াজ আসতে শুরু করে এবং অনেকটা সেই নানার ভয়েসটাই লাগছিল। প্রথম দিন স্বাভাবিকভাবে বিষয়টা নেওয়া হয়, কিন্তু পরের দিন কবর থেকে এরকম আওয়াজ আসতে আরো বেশি শুরু করে এবং এটা রাতের দিকে হচ্ছিল। ওনার মেয়ের বাড়িতে পাথর মারতে মারতে টিনের শব্দ করতে শুরু করে, পিছন থেকে ডাক ভেসে আসে। বাইরে বের হলো, কাউকে দেখতে পায় না। একদিন ওনার বউকে ডাকে, তো আর দেখা যায় একদিন ওনার ছেলেকে ডাকে, এবং দিনের বেলাও দেখা যায় কবর থেকে আওয়াজ ভেসে আসত। জায়গাটা বেশ নিরিবিলি ছিল। যাই হোক, ঈদের দিন সবাই নদীর পাড়ে রিক্সা করে ঘুরতে যাচ্ছিল স্বাভাবিক দিনের মতো। হুট করে কবরের পাশে থাকা গাছটা ভেঙে যায় এবং সেখানে 3 লোক মারা যায়। সবাই এটাকে স্বাভাবিকভাবে মেনে পারেনি, কারণ গাছটা ছিল কাঁচা। তো এই গাছ ভাঙার কথা না, এমন আছে ঝড় বৃষ্টি হয়েছিল। ঠিক ওই দিনই রাত 8টার সময় রিক্সাওয়ালা দেখতে পান তার রিক্সা, যে তিনি যখন চালিয়ে যাচ্ছে খালি রিক্সা ছিল, হঠাৎ তিনি দেখছেন রিক্সাটা ভার ভার লাগছে। তিনি দেখেন নানা বসে আছে আর বলছে, কিরে আমার নিবি না, চল চল, থামলি কেন, চল। এটা দেখে তো বুঝেনি কি অবস্থা হতে পারে। তখন ওনার মেয়ের বাড়ি থেকে শুরু করে সকল আত্মীয়ের বাড়িতে এমন হওয়া শুরু করে। ঈদের তৃতীয় দিন আরো একজন নিশা চালক দেখতে পায়, কে জানি দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশে, ঠিক নানার মতো হুবহু, এবং কাছে যাওয়ার পর দেখছে যে আসলে সেটা নানা এবং বলতেছে, আমার নিয়ে যা নিয়ে যা, আমি এখানে থাকতে পারতেছি না। নিশা চালক ভয় পেয়ে বাড়ি চলে আসার সময় বলতেছে, সেই নানা চিৎকার করে বলতেছে যে তোকে বালির নৌকায় ডুবাবো। পরের দিন রিক্সা চালক কবরের পাশ দিয়ে যাব, হুট করে কেন জানি সে যতই সোজা রাস্তা দিয়ে যাচ্ছিল তো মনে হচ্ছে কবরের দিকে তার রিক্সাটা কেটে নিয়ে যাচ্ছে। তখন যাত্রী ছিল, যাত্রীরা তখন জেনে গিয়েছিল যেখানে একটা ইনসিডেন্ট ঘটছে, যেহেতু আশেপাশে গ্রামের লোকজনে ছিল। তখন যাত্রী সবাই লাভ দিয়ে রিক্সা থেকে নেমে যায়, কিন্তু রিক্সা চালক তার পাটা ভেঙে যায়। রিক্সা চালক যেখানে পড়েছে ওইখানে আসলে তার পা ভাঙার কথা না, সামান্য একটা কারণে। এমন করে 17 হয়ে গিয়েছিল। ঠিক দুপুরে কবরের পাশ দিয়ে কেউ যেত না। আর কবরস্থানের পাশে সকল বাড়ি মানুষ এরকম ভয়ে ওরা বাড়ি ছাড়া শুরু করে দেয়। বাচ্চা মানুষ কবরস্থানের পাশ দিয়ে গেলেই রাস্তা দিয়ে মনে হচ্ছে কেউ তাকে ধাক্কা দিত, খালি রাস্তা ছিল। সারা গ্রামের একথা ছড়িয়ে পড়ে মানুষ ভয়ে রাত থেকে বের হতো না। হাঁস মুরগির প্রতিদিন অনেক চেঁচামেচি করত হুটহাট করে। একদিন দুপুরে হুজুর কবরস্থানের পাশ দিয়ে মসজিদে যাবার সময় হুজুরকে কে জানি কানে কানে বলতেছে, লাশের কিন্তু ভালো করে গোসল হয় নাই। এটা শুনে হুজুর তাড়াতাড়ি গ্রামের সকলের সাথে কথা বলে গ্রামের সকলকে নিয়ে লাশটা তুলে এবং বলে তুলে যেভাবে হোক এটা একটা গোসলখানার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য দোয়া করা হবে, এবং সেটাই করা হয়। তারপর যেটা বোঝা যায়, হয়তো সেই নানার কারিনটা নানাকে যখন গোসল করা ঠিকভাবে হয়নি সে হয়তো বা এই কাজটা করতে পারে। তো হুজুর কাছ থেকে এটা পরে শোনা গিয়েছিল। তারপর আসলে লাশকে কোন রকম এটা তোলার পর যতটুকু সম্ভব ইসলামী রীতি অনুযায়ী আবার দাফন দেওয়া হয় এবং তারপর যেটা ঘটে যে সেটা হুজুর পরে এটা করার পর আর পরে গ্রামের কোনো সমস্যা হয়নি। তো এখন যে ঘটনাটি আমি আজকে শেয়ার করছি এটা আরেকটি ছোট ঘটনা এবং এটাই আমার আজকে শেষ ছোট ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন জুয়েল রানা ভাই। তো জুয়েল রহমান ভাইয়ের বাড়ি, তার বাড়ি হচ্ছে দুর্গাপুর রাজশাহী, তিনি বর্তমানে দুবাই প্রবাসী। তো আজকে যে ঘটনাটি শেয়ার করবেন তার দাদার ঘটনা, তিনি তার দাদির মুখ থেকে শুনেছেন এটা। তার দাদার নাম ছিল ফরমান মোল্লা, সময় ১৯৭১ সালে পরে। তো আমি সেই জুয়েল ভাইয়ের মতো করে আপনাদের মাঝে বলছি ঘটনাটি। তো আমার দাদার ছয়টা মেয়ে এবং এক ছেলে ছিল, তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। তো দাদা খুব গরিব ছিলেন, তিন বেলা ঠিক মতো খাবার জোগাড় করা তার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল সেই সময়। সেই সময় দাদার একজনের সাথে তিন গ্রাম দূরে এক কবিরের সাথে দেখা হয় এবং বন্ধুত্ব হয়। সেই কবিরাজ এক পর্যায়ে দাদার সাংসারিক অবস্থা দেখে দাদাকে কিছু ঝাড়ফুঁক শিখিয়ে দেয় এবং গা মোছা নিয়ে ওষুধ শিখিয়ে দেয়, ওষুধ দিয়ে বানাতে সেগুলো শিখিয়ে দেয় এবং যাতে দাদা মানুষের চিকিৎসা করে কিছু মানুষের কাছ থেকে খাবারের টাকা ব্যবস্থা করে নিতে পারে, মানে তার মোটামুটি সংসারে যাতে উন্নতি হয় সেই ব্যবস্থাটা করে দেয়। পরবর্তীতে দাদা তার ঝাড়ফুঁক এবং গা মোছানোর চিকিৎসা গ্রামে শুরু করেন এবং এক পর্যায়ে তার অনেক নাম হয়ে যায়। তার কাছে বহু দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে লোক আসা শুরু করে। এই নিয়ে তার সংসারে অনেকটা উন্নতি হতে শুরু করে। তবে তিনি চিন্তা করেন তিনি আরো চিকিৎসা শিখবেন, তাই তার গুরুর কাছে যান এবং তার কাছ থেকে তিনি তাবিজ কবজ এবং জিনভূতের চিকিৎসা তালিম নেন এবং তার গুরু আস্তে আস্তে তালিম দিতে থাকেন। একদিন দাদা আমার দাদিকে বলেন, আজ রাতে ছেলে মেয়ে নিয়ে তুমি তো বলে যে এরকম দাদিকে বলে যে তুমি ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যার পর ঘরে ঢুকে যাবে, ভোর না হওয়া পর্যন্ত বের হবে না, আজ রাতে আমার বাড়িতে গুরু আসবে। তো দাদির মনে সন্দেহ হয়, তাই দাদি তার বাচ্চাদের ঘুমিয়ে রেখে তিনি চুপি ঝাড়ে দেখবেন বলে সিদ্ধান্ত নেয় মনে মনে। রাতে তাই গুরু আসেন, তো এক রুমে বসেন এবং কিছু রিচুয়াল পালন করেন। দাদি গভীর রাতে দেখেন দাদা এবং তার গুরু মানে খালিগা হয়ে তার বাড়ি থেকে বের হয়ে গেলেন। দাদি খুব চিন্তায় পড়ে গেলেন, দাদি আর ঘুমাননি। প্রায় তারা দু তিন ঘন্টা পরে ফেরত এলেন এবং তাদের হাতে বস্তা। দাদার গুরু তিনি দাদার বাড়িতে থেকে যান এবং পরের দিন রাতে আবার দাদিকে সেই একই কথা বলা হয়, বাচ্চাদের সাথে ঘুমিয়ে যাও এবং সকালের আগে বের হবে না। সবাই ঘুমিয়ে গেছে, তখন দাদি সিদ্ধান্ত নেন তিনি দেখবেন দাদারা কি করে। সেই সময় বেড়ার বাড়ি, তাই দাদি বেড়ার ফাঁক দিয়ে কি করে দেখার সিদ্ধান্ত নিচ্ছিলেন। দাদা আর তার গুরু রাত যখন গভীর হয় তখন তারা যেন কি করছিল, তখন দাদি বেড়ার ফাঁক দিয়ে দেখেন আগের রাতে যে বস্তাটা ছিল সেখান থেকে তিনটা মানুষের কাটা মাথা বের করেছিলেন তারা। এটা কবর খুঁড়ে লাশের মাথা থেকে কেটে নিয়ে এসেছে এবং তাদের সাধনের জন্য দাদি তা বুঝতে পেরেছিলেন এবং তিনি এটা দেখার জন্য উপস্থিত ছিলেন এবং তিনি ভয়ে ঘরে শুয়ে পড়েন। দাদারা তাদের রিচুয়াল শুরু করেন এবং এইভাবে আমার দাদা খুব অল্প সময়ের মধ্যে একজন ভালো মানের কবিরাজ হয়ে যায় এবং তার সাথে সব ধরনের তার কাছে সব ধরনের চিকিৎসা পাওয়া যায়। সেই কাটা মাথাগুলো দাদা টিনের চালে রেখে দিত এবং পরের রাতে টিনের উপর তাদের চলাফেরা লক্ষ্য করা যেত। এইভাবে চলতে থাকে দাদার জীবন। কবিরাজ চিকিৎসার পাশাপাশি দাদার আরেক পেশা ছিল, সেটা হাল চাষ করা। তো এক সময় দাদা হাল চাষ করার জন্য 2 গ্রাম দূরে যান এবং হাল চাষ করতে থাকে। তিনি রেস্ট নেবেন বলে এক বটগাছে নিয়ে বসেন। এটা ঠিক মানে বটগাছের নিচে বসেন আর কি। যেটা ঠিক খারাপ দুপুরবেলা এক পর্যায়ে তখন তিনি কাজ করতে করতে ঘুমিয়ে যান, যখন ফ্রি ছিল একটু ঘুমিয়ে যান এবং স্বপ্নে দেখেন তার জন্য লোক খাটা নিয়ে তার দিকে আসছেন এবং যেখানে তিনি ঘুমিয়েছেন ঠিক সেখানেই স্বপ্ন দেখেন তিনি। দাদার সামনে খাটিয়া রাখলেন এবং দাদা খাটিয়ার উপর লাশের দিকে তাকিয়ে দেখেন এটা তার নিজের এবং চমকে উঠলেন, ঘুম ভেঙে দেখলেন কিছুই নেই। সেই সময় থেকে ওনার খারাপ লাগা শুরু হয় এবং প্রচন্ড জ্বর আসে। তিনি হাল চাষ যেহেতু করেন গরু নিয়ে তখন তিনি তার যে গাড়ি ছিল বাসায় চলে আসেন এবং সেই হিসাব থেকে তার প্রচন্ড জ্বর এবং একদিনের মাথায় দাদা মারা যান। মারা যাওয়ার সংবাদ শুনে দাদার গুরু আসেন এবং সব শুনে তার জিনদের থেকে জানতে পারেন দাদাকে গাছের নিচে যে শুয়েছিলেন সেখানে দাদা নিজের শরীর বন্ধ না করে শুয়ে পড়েছিল। যেহেতু দাদা কবিরাজি করতেন সেক্ষেত্রে দাদার পিছনে অনেক দুষ্ট জিন্না ছিল, তারা চেষ্টা করেছিল ক্ষতি করার জন্য এবং তখন সুযোগে কাজে লেগেছিল যেন তাদের সেই সমস্যার কারণে আসলে দাদার মৃত্যুটা ঘটে। দোস্তা বন্ধুরা, এটা ছিল ঘটনা, ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আবার আসবো আপনার সামনে ঘটনা নিয়ে। সামনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামিন আনসারি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।